This track was downloaded from FusionBD.com.
Virtual presents Crusher.
স্বাগত সবাইকে এবিসি রেডিও এফএম 89.1 দিয়ে শুরু হয়ে গেছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশার সাথে আছি আমি শারমিন। আর আজকে রয়েছে আমাদের প্রথম ঘন্টায় একটি দারুণ গল্প, গল্পের কথায় পরে আসছে, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশনে 19 টাকার রিচার্জ করলে আছে মজার সব অফার। অন করলে 8 পয়সার সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbase। আজকে আমাদের যে গল্পটি রয়েছে প্রথম পর্ব এখন শুনবো। আজকের গল্পটির নাম হচ্ছে তারানাথ তান্ত্রিকের গল্প। না, আপনি হয়তো নাম শুনে ভাবছেন যে এই একই গল্প কয়েকদিন আগে হয়েছে। এটা তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকেরই আরো একটি কাহিনী, নতুন কাহিনী শুনবো আজকে। আর কাহিনীটি পড়ে শোনাচ্ছে সেতু। প্রথম পর্ব এখন শুনছি, তারপর ছোট্ট একটা বিরতি নিয়ে সরাসরি চলে যাচ্ছি পরের পর্বে। ফিরে এসে কথা হচ্ছে, আর আমাকে লিখবার নাম্বার জানিয়ে দিচ্ছি যে কোনো মোবাইল থেকে 2221 আমাকে লিখে পাঠাবেন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এবিসি লিখে স্পেস দিয়ে যেটা লিখতে চাইছেন লিখে নাম সহ পাঠিয়ে দেবেন। শুরু করছি আজকে গল্পের প্রথম পর্ব। আপনি আছেন এত প্রেজেন্ট স্কোয়ার সাথে আছে আমি শামি।
দিনটা সকাল থেকে মেঘলা, দুপুরের দিকে বেশ এক পশলা বৃষ্টিও হয়ে গেল, তারপর আর বৃষ্টি নেই, কিন্তু আকাশ থমথম করছে কালো মেঘে, জলো বাতাস দিচ্ছে। এমন দিনে মনে একটা কি করি ভাব হয়। দু একখানা বিলিতি ম্যাগাজিন বন্ধুদের কাছ থেকে ছেড়ে এনে পরে পড়বো বলে জমিয়ে রেখেছিলাম, এখন সেগুলো উল্টো পাল্টে দেখলাম যে বাদলার দিনে ঠিক মেজাজের সঙ্গে খাপ খাচ্ছে না। কি করা যায়, স্ত্রীর সঙ্গে গল্প করব? না, 7 বছর বিয়ে হয়ে যাবার পর আর বাদলার দিনে খোলা জানলার ধারে স্ত্রীকে নিয়ে কাব্য চলে না, যতই নিশ্চয় শোনাক। কথাটা সত্য, মফস্বলের নির্মমতা এবং অতীত সুখের দিন সম্বন্ধে বিমর্ষভাবে চিন্তা করছি। এমন সময় দরজায় করণ উঠলো। উঠে গিয়ে দরজা খুলে দেখি কিশোরী সেন। ভেতরে ঢুকে কাদা মাখা রাবারের পামশু ছাড়তে ছাড়তে সে বলল,
এই বাদলার দিনে বাসায় বসে কি করছো তুমি?
আমি বললাম যে অশ্বনেই তার তৃণ সংগ্রহ করছিলাম। খুব ভালো হয়েছে তুমি এসেছো, একেবারে মিয়ানো দিন, তাই না?
কিশোরী বলল, আর বসে কাজ নেই, একটা জামা টামা যা হোক কিছু গলিয়ে নাও, চলো তারানাথ জ্যোতিষীর বাড়ি ঘুরে আসি।
8 পয়সার বাসিংশ কিনে হাঁটতে হাঁটতে দুজনেই মঠ লেনে তারানাথের বাড়ি হাজির হলাম। দরজা খুললো তারানাথের মেয়ে চারি, বলল বসুন বাবাকে ডাকি। খবর পেয়ে তারানাথ খুব খুশি হয়ে বেরিয়ে এলো। তক্তাপোশে বসতে বসতে তারানাথ বলল, তারপর হঠাৎ যে কি ব্যাপার? বললাম ভালো লাগছিল না বাড়িতে বসে, তাই আড্ডা মারতে চলে আসলাম, দু একখানা গল্প হবে নাকি? কি গল্প বলবো, তোমরা তো এসব বিশ্বাসই করো না। কিশোরী বলল,
অমনি বলে বসলেন যে বিশ্বাস করি না, বিশ্বাস যদি নাই করবো তাহলে এই বাদলার দিনে এতখানি পথ ঠেঙিয়ে এলুম কি করতে বলুন?
সেই গল্প শোনার লোকে, নাস্তিক আর অবিশ্বাসীরাই অলৌকিক গল্পের ভালো শ্রোতা। আমি বললাম, আপনার কাছে এতদিন আসছি, আপনি কিন্তু আমাদের অলৌকিক কিছু শোনালেন না। তারানাথ উজ্জ্বল চোখে আমার দিকে তাকিয়ে বলল, মানে শূন্যে হাত মেরে সন্দেশ রসগোল্লা না, জলকে মন্ত্র পড়ে সর্বত করে দেওয়া? তোমাকে তো একদিন বলেছি ওসব খুব নিম্ন শ্রেণীর শক্তি, ভেলকি। ও কথায় গুরুর বারণ ছিল, তবে করিনি কি করেছি, কম বয়সে ভক্তদের অবাক করবার জন্য পয়সা রোজগারের ফিক্রি করেছি কিছু কিছু, বাকি শক্তি তাতেই গেল, ওতে কিছু নেই বাবু, আসল তান্ত্রিক কখনো ভেলকি দেখায় না। কিশোরী বলল,
আচ্ছা সাধুরে যে চোখ বুঝে ত্রিভুবন ত্রিকাল সামনে দেখতে পান, এখানে বসে বিলেতে কি হচ্ছে এসব বলে দিতে পারেন, এসব কি বিশ্বাসযোগ্য নাকি?
তারানাথ জোর দিয়ে বললেন,
নিশ্চয়ই,
সদ্গুরু পেলে আর প্রকৃত সাধনা করতে পারলে তুমিও পারবে। যেমন ধরো সদ্যমৃত কোনো চণ্ডালের সব থেকে মুন্ডু কেটে এনে অমাবস্যা বা সংক্রান্তির তিথিতে শ্মশানে গর্ত করে তাতে সেই মুন্ডু নিক্ষেপ করতে হবে, পরে গভীর রাতে সেই গর্তের উপর পদ্মাসনে বসে মাথার উপরে মরা দ্বারকাকের বাঁদিকে ডানা রেখে 100,000 বার বীজ মন্ত্র জপ করলে তুমিও সর্বজ্ঞ হতে পারো। তারানাথ বলল, সেটি বলা যাবে না, তন্ত্রে অদীক্ষিত লোকের কাছে সাধনার গুপ্ত মন্ত্র বলা নিষেধ, বীজ মন্ত্রই আসল কিনা আপনি কখনো সত্যিকারের কাপালিক দেখেছেন? কিশোরী জিজ্ঞেস করলো,
তান্ত্রিক আর কাপালিকের পার্থক্য আছে নাকি
কিছু? তারানাথ বলল, পার্থক্য আছে, তবে সেসব তোমাদের বোঝানো কঠিন, জেনেও তোমাদের কোনো কাজ নেই।
হ্যাঁ, কাপালিক দেখেছি কিছু, কিন্তু একবারের স্মৃতি, কখনোই ভুলতে পারবো না।
তারানাথ যেন একটু অন্যমনস্ক হয়ে চুপ করে গেল।
বললাম,
বলুন না সে গল্প।
আমার ভবঘুরে জীবনের একেবারে প্রথম দিকে ঘটেছিল, তারানাথ গল্প শুরু করল। আমার বয়স তখন 22-23, বাড়িতে আর ভালো লাগে না। আমাদের গ্রামের ধারে বাঁধানো বটতলায় একবার এক বিচিত্র দর্শন সাধু এসে 7-8 দিন বাস করেছিল। সামনে ধুনি জ্বালিয়ে চুপ করে বসে থাকে, মাথায় চূড়ার মতো উঁচু জটার ভার, চোখ দুটো বেশ শান্ত। গ্রামের অনেকেই তার কাছে গিয়ে দুধ ফলমূল এসব নিয়ে আসতো, বৌধিরা বায়না করত মাদুলি তাবিজের জন্য, কিন্তু সাধু কিন্তু কখনো ভরং দেখায়নি, অলৌকিক শক্তি দেখিয়ে ভক্ত জোগাড়ের চেষ্টা করেনি। কেউ বেশি বিরক্ত করলে বলতো, আমি কিছু জানিনি মা, আমার কোনো ক্ষমতাই নেই, ভগবানকে ডাকো, ভগবান সব ঠিক করে দেবেন। বেশি ধরাধরি করলে বলতো, আচ্ছা যা, আমি তোর হয়ে ভগবানের কাছে প্রার্থনা করব। এই সততার জন্য এবং কারো কাছ থেকে পয়সা না নেওয়ায় সাধুর উপর আমার কেমন একটা আকর্ষণ জন্মালো। গেলাম একদিন বটতলায়, একদিকে বসে আছি, নানান রকম লোক এসে বায়না করছে সাধুর কাছে, সাধু সবাইকেই হেসে বিদায় করছে। এসব মিটতে মিটতে বিকেল গড়িয়ে অন্ধকার নেমে এলো। এবার আমি আর সাধুই কেবল রয়েছে বটতলায়। পাশ থেকে একখানা চেলাকাঠ তুলে ধুনিতে গুঁজে দিয়ে আমার দিকে তাকিয়ে সাধু বলল, আয় এদিকে এসে বস। আমি সাধুর সামনে ধুনির পাশে এগিয়ে গেলাম, ধুনির আলোয় সাধু কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, সন্ন্যাসী হবার ইচ্ছে আছে না? আমি কিছু না বলে চুপ করে রইলাম। তোর সেসব হবে না, তবে তোর কপালে অনেক সাধু সঙ্গ আছে দেখছি, কিছু শক্তিও পাবি, কিন্তু সংসারে থাকতেই হবে তোকে। আমি বললাম, আপনি তো কাউকে কিছু বলেন না, আমাকে এত কথা বলছেন কেন? সাধু একটু চুপ করে থেকে বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে কিন্তু অস্পষ্ট, তার অর্থ কিছু দূরে গিয়ে আবারও ফিরে আসতে হবে। এ চিহ্ন না দেখতে পেলে তোকে এসব কথা বলতাম না, তোর অধিকার আছে জানার। আমি উৎসুক হয়ে উঠলাম, বললাম, আর কি দেখতে পাচ্ছেন সাধুজি? আর যা যা দেখতে পাচ্ছি তা খুব ভালো নয়। কিরকম? বছর খানিকের ভেতর তোর খুব বড় বিপদ আসছে, ভালোই হয়েছে আমার সঙ্গে দেখা হয়েছে তোর, নইলে প্রাণ সংশয় হতে পারত। বললাম, কি রকম বিপদ কিছু বলবেন না, তাহলে তার থেকে বাঁচবো কি করে? সাধু বলল, তা আমি ঠিক বলতে পারছি না, জানলে নিশ্চয়ই বলতাম, তুই এসে বসবার পর থেকেই আমার মনে কেমন জানি অস্বস্তি হচ্ছিল, এখন তোর দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি তোর পেছনে একটা অন্ধকার স্তূপ যেন চাপ বেঁধে আছে। আমি চমকে পেছনে তাকাতেই সাধু হেসে বলল, তুই দেখতে পাবি না, আমি দেখতে পাচ্ছি। আমি বললাম, এক বছরের মধ্যেই যে বিপদ ঘটবে তা কি করে বলছেন, আগে বা পরে তো হতে পারত, ওটা আমার অভিজ্ঞতা থেকেই বলছি, বোধ হয় ভুল করিনি। চুপ করে বসে রইলাম। বলা বাহুল্য, সাধুর কথা শুনে একটু গা শিরশির করছিল, কেউ যদি জানতে পারে তার পেছনে একটা অদৃশ্য চাপ বাঁধা অন্ধকার ঘুরছে তাহলে তার ভালো লাগার কথা নয়। তার উপর নির্জন জায়গা, গ্রামের বাইরের দিকে বটগাছটা, ধুনিতে পটপট করে কাঠের গাঁট পড়বার শব্দ হচ্ছে, সাধু আর আমি ছাড়া কোনো দিকে আর কেউ নেই। সাধু বলল, তোকে আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, ভালো করে শিখে রাখ, যদি কোনোদিন কোনো বিপদ আসে বলে মনে হয় কি কোনো অস্বস্তি বোধ করিস, তাহলে এই প্রক্রিয়াটা করবি, যতই বিপদ আসুক প্রাণটা বেঁচে যাবে। বললাম, কি প্রক্রিয়া সাধুজি? সাধু বলল, নে ভালো করে দেখ, আর এই মন্ত্রটা মুখস্থ করে নে, একে বলে গাত্রবন্ধন। শিখতে বেশিক্ষণ লাগলো না। বললাম, কিন্তু বিপদ যে আসছে তা বুঝতে পারবো কি করে? সাধু একটু হাসলো, তারপর বলল, তুই ঠিকই বুঝতে পারবি, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে, বললাম না, সময় হলে আমার মতো মনের মধ্যে বিপদের ঘন্টা বেজে উঠবে, বুঝতে পেরেছিস? আমি যেমন আজ তোর বিপদ বুঝতে পারলাম। বললাম, কিন্তু আমি তো পারিনি, আজ থেকে তোকে কিছুটা শক্তিও দিলাম, যা ভালো মন্দ যাই আসুক
তুই আগে থেকে আন্দাজ করতে পারবি। আমি হাত জোর করে বললাম, আমাকে আপনার শিষ্য করে নিন, আমি দীক্ষা নেব আপনার কাছ থেকে। সাধু ভ্রু কুচকে বলল, ওসব হবে তবে না, আমি কাউকে শিষ্য করি না। আবদার করিস না, যা কেটে পড়। আবার কবে দেখা পাবো আপনার? এমনিতে দেখা পাবি না, তবে যদি সত্যি কখনো তোর প্রাণ সংশয় ঘটে তাহলে তোকে সাবধান করে দেব। তারপরে একটা আধ পোড়া কাঠ তুলে নিয়ে ধুনি খুঁচিয়ে দিতে দিতে বলল, যা 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 ভাগ ভাগ পালা এখন। বাড়ি ফিরলাম পরদিনে, সাধু আস্তানা ভেঙে কোথায় যেন গেল কেউ বলতে পারে না। পরদিন বিকেলে বটতলায় গিয়ে দেখি শুধু নিভে যাওয়া ধুনির ছাই আর কতগুলো আধ পোড়া কাঠ পড়ে আছে। মাসখানেক কাটলো, কিছুই যেন আর ভালো লাগছে না, কেবলই বাড়ির বের হয়ে পড়তে ইচ্ছা করে। পথ যেন দারুণ আকর্ষণে টানছে, কেবল যে ধর্মের স্পৃহা তা নয়, একটা একটা ভব ঘুরে আমি পেয়ে বসলো। আরো কিছুদিন এভাবে কাটাবার পর একদিন সত্যি কয়েকটা জামা কাপড় আর 10টা টাকা নিয়ে বেরিয়ে পড়লাম। বাড়ির লোক খোঁজাখুঁজি করবে এবং সন্ধান পেলেই ধরে নিয়ে যাবে বাড়িতে, এজন্য সারাদিনই প্রায় হাঁটতাম যতটা দূরে গিয়ে পড়া যায়। কিশোরী বলল, হ্যাঁ যে গল্পটা হচ্ছিল সেটা হোক আগে। তারানাথ বলতে শুরু করলো, এভাবে কিছুদিন ঘুরে বেরিয়ে বিরক্তি ধরে গেল। রোজ রোজ অকারণে পথাটা, লোকের বাড়িতে আশ্রয় নেওয়া, তাদের দাক্ষিণ্যে ভালো ভালো খাওয়া, শুধু খাওয়ার জন্যই কি বাড়ি থেকে বেরিয়েছি? বাড়িতে কি আমার ভাতের অভাব ছিল? কিন্তু যা চাই তা পাই কই? যাই হোক, পথ হেঁটে ক্লান্ত অবস্থায় একদিন সন্ধ্যাবেলা এক গ্রামে এসে পৌঁছালাম। গ্রামটায় ঘন বসতি নেই, একটু ছাড়া ছাড়া বাড়িঘর, আম জাম বাঁশবাগানে ভরা। একটা বড় আম বাগানের পাশে কাদের বেশ সুন্দর বাড়ি দেখে সেখানেই আশ্রয় নেব বলে ভাবলাম। সুন্দর বলতে পাকা বাড়ি নয়, পুরু চালের বড় বড় 8-10 খানা ঘর, মাঝখানে উঠোনকে ঘিরে, বিরাট উঠোনে ধানের গোলা, একপাশে গোয়ালে কখানা গরু সাজানের ধোয়ার মধ্যে বসে বসে যাবর কাটছে। আমি উঠানে পা দেবার সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে শাঁকে ফু পড়ল। সব মিলিয়ে সম্পন্ন গৃহস্থের লক্ষণ ফুটে বেরোচ্ছে। উঠোনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছি, একজন কালো মতো মধ্যবয়স্ক লোক এগিয়ে এসে বলল, তুই চাই? আমি বললাম, আমি বিদেশি লোক, রাত্রিতে একটু থাকবার সুবিধা হবে কি? আপনারা যে ব্রাহ্মণ, ব্যস্ত হয়ে আমায় নিয়ে দাওয়ায় বসালো, পা ধোয়ার জল দিল। তার নাম মাধব ঘোষ, সেই বাড়ির মালিক। চাষবাস আছে প্রায় 50 বিঘে। মাধব লোক বেশ ভালো, আমাকে রান্নার ব্যবস্থা করে দিয়ে সে ঠায় বসে রইল সামনে। বসে বসে গল্প করে আর একটু বাদে বাদে হুঁকো টিকে এগিয়ে দিয়ে বলে, সাজুন ব্রাহ্মণের প্রসাদ পাবো। কথায় কথায় আমি বললাম, আমাদের বাংলাদেশের আতিথেয়তা বড় সুন্দর, তাই না? এই যে তুমি আমাকে এত যত্ন করছো, এতে তোমার লাভ কি? জিভ কেটে মাধব বলল, আগে ও কথা বলবেন না, কি বলছেন আপনি? ব্রাহ্মণ দেবতার হাড়িতে দুটি চাল দিতে পারছি সে তো আমার সৌভাগ্য। তবে কি জানেন, সব অতিথি তো আর সমান হয় না, এই তো দিন সাতেক আগে আমাদের বাড়িতে সে এক কাণ্ড। ধোয়া সুগন্ধি আতপ চাল হাড়িতে ছেড়ে দিয়ে তার দিকে ফিরে বললাম, কেন কি হয়েছিল, চুরি টুরি নাকি? তাহলে তো বরং ভালোই ছিল, শুনুন না কাণ্ড। এই ঠিক সোমবার বিকেলের দিকে এক লাল কাপড় পরা সন্ন্যাসী এসে গেল, বলল তোমার এখানে থাকবো। আমার সাদা মনে কালো নেই, বললুম তো থাকুন, গোয়ালঘরে রান্নার ব্যবস্থা করে দিলুম। দিব্যি চেহারা তার, ফর্সা রং, এই মোটা পৈতের গোছা, দেখে কিছু বোঝার উপায় নেই। নিঃশেষিত কলকে উপর করে তামাকের গুল ঝেড়ে কলকেটা এক পাশে রেখে মাধব বলল, সেরাত্রি কিছু হলো না, পরের দিন সকালে সন্ন্যাসী যাবার সময় আমাকে বলল, কাল যে মেয়েটি রান্না জিনিসপত্র এগিয়ে দিচ্ছিল সে তোমার কি হয়? আমি বললাম, আমার মেয়ে, কেন কি হয়েছে বলুন তো, তারপর আর কি বলবো আপনাকে। সন্ন্যাসী যা বললো তা শুনে তো মাথার রক্ত উঠে গিয়েছিল আমার। বলে কি, তোমার ওই মেয়েটিকে আমাকে দাও, আমি ভৈরবী করব, ওর শরীরে ভৈরবীর চিহ্ন রয়েছে। আমি অবাক হয়ে বললাম, তারপর? মাধব ঘোষ বলল, তারপর আর কি, আমার চেঁচামেচিতে পাড়ার লোক জড় হয়ে গেল, বললুম যাও ঠাকুর, ব্রাহ্মণ বলে শুধু পাশেই গেলে, নইলে মাধব ঘোষের মেয়ের দিকে নজর দিয়ে এ গ্রাম থেকে আর বেরোতে হতো না তোমাকে। সন্ন্যাসী আমার দিকে একটু কটমট করে তাকিয়ে যাবার সময় বলে গেল, কাজটা ভালো করলি না, তোর মেয়ে উদ্ধার হয়ে যেত, প্রতিফল হাতে হাতে পাবি। আমি অবাক হয়ে শুনছিলাম, বললাম বলো কি হে, এ তো সাংঘাতিক ব্যাপার, লোকটা আর আসেনি তো? মাধব ঘোষ শেষে বলল, আর তোর আসতে সাহস হবে নাকি? সন্ন্যাসী হলেও প্রাণের মতো থাকবে নাকি? মাধব ঘোষের যত্নের সত্যিই তুলনা নেই। খাওয়া যখন প্রায় শেষ হয়ে এসেছে একটা বড় জামবাটি ভর্তি দুধ এনে সে একটু দূরে নামিয়ে রাখলো। আমি লজ্জা পেয়ে বললাম, আবার দুধ কেন? আগে খাওয়ান নটুকু, ব্রাহ্মণ সেবা করলে আমার কল্যাণ হবে। পরের দিন সকালে উঠে আমি মাধবের কাছে বিদায় নিলাম। সে ছাড়তে চায় না কিছুতেই। সারাদিনে প্রায় মাইল 15-16 হেঁটে সন্ধে নাগাদ একটা এমন জায়গায় এসে পৌঁছালাম যার ত্রিসীমানায় কোনো গ্রাম বা জনবসতি কিছুই নেই। রুক্ষ পাদবিহীন প্রান্তরের মধ্যে দিয়ে একটা ছোট্ট কি নদী তীর করে বয়ে চলেছে। কি করব ঠিক করতে না পেরে নদীর ধার ধরে হেঁটে এগুতে লাগলাম। মিনিট 15 হেঁটে দেখি সামনে এক শ্মশান, বেশ বড় শ্মশান। অন্তত যতদূর চোখ যায় তাকিয়ে দেখলাম কেবল পোড়া পোড়া কাঠের গুঁড়ি, ফেরা মাদুর, খাতা, ভাঙা কলসি এই সমস্ত পড়ে আছে। কিশোরী বলল,
ওই নির্জন শ্মশানে সন্ধ্যাবেলা ভয় করো না।
না, ভয় করবে কেন, শ্মশান অতি পবিত্র স্থান, সেখানে মানুষের সমস্ত পাপ শেষবারের মতো মুছে যায়, তার ঊর্ধ্বলোকের প্রস্থানের পথ সুগম হয়, শ্মশানে ভয় কিসের। যাই হোক, দাঁড়িয়ে চারিদিক তাকিয়ে দেখছি, হঠাৎ গম্ভীর গলায় পেছন থেকে কে যেন বলে উঠল, কি চাই এখানে? কি ভয়ানক গলার স্বর, লোহার ড্রামে পাথর কুচি ঢাললে এমন শব্দ হতে পারে। পেছনে তাকিয়ে দেখি একজন সাধু দাঁড়িয়ে আছে, মাথায় পাকা তেঁতুলের মতো অজস্র জটা, সারা মুখেই অযত্নে বেড়ে ওঠা দাড়ি গোফের জন্য, লম্বায় আমার মাথা ছাড়িয়ে আরো একা, পরনে রক্তাস্বর, পায়ে বউল দেওয়া কাঠের পুরু খরম। কি দরকার এখানে তোমার? সাধুকে প্রণাম করে বিনীতভাবে জানালাম আমার বিশেষ কোনো দরকার নেই, পথ হাঁটতে হাঁটতে এসে পৌঁছেছি এই মাত্র। কোথায় যাওয়া হবে? কোথাও না, মানে ঠিক নেই। সাধু কি বুঝলে জানি না কিছুক্ষণ আমার মুখের দিকে স্থির হয়ে তাকিয়ে থাকি, তারপর তার দাড়ির জঙ্গলে খুব সূক্ষ্ম একটা হাসি দেখা ফুটে উঠল। সে বলল, আয় আমার সঙ্গে। সেই ঘনায়মান অন্ধকারে আমি সাধুর পেছনে চললাম। বেশ খানিকটা হাঁটার পর দেখি একটা গাব বা ওই জাতীয় কোনো গাছের নিচে সাধু মরার মাদুর, কাঁথা ইত্যাদি টাঙিয়ে বেশ বেশ ঝুপড়ির মতো বানিয়েছে। বললাম, এইখানে আপনি থাকেন কেন, অসুবিধা কি? সাধুর কথাবার্তা যেন কেমন কেমন। আমি বললাম, না অসুবিধা আর কি, তাই বলছি। সাধু আমাকে ঝুপড়ির বাইরে বসতে বলে নিজে ভেতরে ঢুকলো, বেরিয়ে এলো দুটো পাকা কলা হাতে নিয়ে, বলল, এই নাও খাও। নিলাম। কি উদ্দেশ্যে বের হয়েছো বাড়ি থেকে, সাধু হবার ইচ্ছা নাকি? আমি উত্তর না দিয়ে কলা হাতে চুপ করে বসে রইলাম। তুই আমার কাছে থেকে যা, আমি তোকে চেলা করে নেব, থাকবি। তারপর সাধু একটা কথা বলল যা আমাকে আমাদের গ্রামের বটতলায় সেই সাধু বলেছিল। বলল, তোর কপালে তন্ত্র সাধনার চিহ্ন, থেকে যা তুই আমার কাছে। আমি একটু ফাঁপড়ে পড়লাম, এই সাধুকে দেখে আমার তেমন ভক্তির উদয় হয়নি, বরং কেমন যেন একটু অস্বস্তি হয়েছে। এত সহজে নিজে থেকেই চেলা করে নিতে চাইল দেখে সে ভাব বেড়েছে বই কমেনি। ভালো সাধু কখনোই কথায় কথায় শিষ্য করে বেড়ায় না, অবশ্য আমার আর চিন্তা কি, থাকি কদিন, ভালো না লাগলে কেটে পড়ার বাধা কোথায়, সাধু সঙ্গের জন্যই তো বেরিয়েছি, বাজিয়ে দেখতে দোষ কোথায়। বললাম, থাকবো। সাধু বলল, বেশ, আমি একটা বিশেষ সাধনা করছি, সেটা কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপর তোকে দীক্ষা দেব। কি সাধনা? সে আছে, সময় হলেই জানাবো, তাছাড়া তোর সাহায্য আমার দরকার হতে পারে। থেকে গেলাম সাধুর কাছে, দু চার দিন কেটেও গেল। সাধু আমাকে একলা ফেলে রেখে সারাদিন কোথায় কোথায় ঘুরে কি সব সংগ্রহ করে আনে, বোধ হয় নিজের সাধনার জিনিসপত্র। রাত্রিরে বসে অনেকক্ষণ ধরে পুজো করে তারপর জপ তপ করে। সে সময়টা আমি একটু দূরে কাঠকুটো নিয়ে আগুন জেলে মাটির হাড়িতে তাতে ভাত রান্না করি, অনেক রাত্রিরে খাওয়া হয়। ক্রমেই সাধুর কাণ্ড কারখানা দেখে আমার মনে দৃঢ় বিশ্বাস হল এই সাধু একজন কাপালিক। একদিন একটা মরা চড়ুই পাখি কোথা থেকে ঠ্যাং ধরে ঝুলিয়ে এনে হাজির, ঝুপড়ি থেকে ছুরি এনে চড়ুইটার পেট চিরে নাড়িভুড়ি বের করলো সাধু। তারপর কি একটা জিনিস আমাকে না দেখিয়ে টুক করে ভরে দিল পাখিটার পেটে। আবারও ঝুপড়িতে ঢুকে দুখানা একই মাপের মাটি সরায় এনে একটা মরা পাখিটা দেখে অন্যটা দিয়ে চাপা দিয়ে দিল। তারপর একটু আটা মেখে সেই আটা দিয়ে দুটো সরায় মুখে মুখে ঝুলে দিল। আমি অবাক হয়ে বললাম, এ দিয়ে কি হবে? সাধু সংক্ষেপে বলল, কাজ আছে, তারপর আমার হাতে মুখ বন্ধ সরাটা দিয়ে বলল,
আগুনে পোড়াও তো, এটা 1 ঘন্টা ধরে পোড়াবে, এইভাবে 3 দিন 1 ঘন্টা করে করে পোড়াবে, নাও।
রান্না হয়ে গিয়েছিল কিন্তু আগুন তখনও জ্বলছে। আমি কথা না বলে সরাটা সাধুর কাছ থেকে নিয়ে আগুনে রেখে দিলাম। সাধু বলল,
দ্রব্যগুণ বুঝলে, দ্রব্যগুণ এক বিরাট জিনিস, তুমি মানো?
বললাম, নিজে প্রত্যক্ষ দেখিনি কখনো, গাছপালা থেকে ওষুধ তৈরি হয় দেখেছি, খেলে অসুখ সেরে যায় তাও দেখেছি, কিন্তু যেসব কথা শুনতে পাওয়া যায় যেমন বশীকরণ, সেসব দেখিনি। সাধু হেসে উঠল,
বশীকরণ ও আবার একটা কঠিন কিছু নাকি? ওর অনেক রকম উপায় আছে, বেশি জটিল প্রক্রিয়ায় যাওয়ার দরকার কি, একটা সহজ উপায় শিখিয়ে দেই, শোনো, চেষ্টা করলে তুমিও পারবে।
আগে কি?
যে কোনো মাসের অমাবস্যা তিথিতে যদি দুপুরবেলা ঘূর্ণিঝড় ওঠে কিংবা জোরালো হাওয়া দেয়, তাহলে সেই হাওয়ায় উড়ে যাওয়া কোনো শুকনো গাছের পাতা একটা মন্ত্র বলতে বলতে বা হাতে ধরে ফেলতে হবে, সেই পাতা গুঁড়ো করে পান বা দুধ যা হোক কিছুর সঙ্গে খাইয়ে দিতে পারলে সেই লোক কুকুরের মতো তোমার পায়ে পায়ে ঘুরবে, আছে আমার কাছে দেখবে।
সাধু ঝুপড়ি থেকে একটা শুকনো অশ্বত্থ পাতা হাতে করে নিয়ে বেরিয়ে এলো, বলল,
ভাদ্র মাসের অমাবস্যায় ধরেছিলাম, থাকো আমার কাছে, এর গুণ দেখিয়ে দেব।
দিন দুয়েক আগে সাধু একটা বেশ মোটা নিমের ডাল নিয়ে এসেছিল। একদিন সকালে দেখি ছুরি আর দা দিয়ে কেটে তার থেকে একটা পুতুল বানাচ্ছে, নাক মুখ চোখ সব শুদ্ধ একটা মানুষের মধ্যে। এদিনও অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এ দিয়ে কি হবে? এদিনও সাধু রহস্যময় হিসেবে বলল,
কাজ আছে।
তখনও আমি সাধুর আসল উদ্দেশ্য কিছুই বুঝতে পারিনি, বুঝতে পারলে আর এক মুহূর্তও সেখানে থাকতাম না। আরো 3-4 দিন কাটলো। একদিন বিকেলে আমি রান্নার জন্য কাঠকুঠো এক জায়গায় জড়ো করছি, সাধু এসে বলল,
তুমি প্রকৃতির সংহার শক্তিতে বিশ্বাস করো?
বললাম, আগে ঠিক বুঝতে পারলাম না।
প্রকৃতির অনেক রকম শক্তি আছে, যেমন প্রকৃতি আমাদের শস্য দান করে, বাতাস দান করে, বৃষ্টি দান করে, এগুলিতে আমাদের প্রাণ বাঁচে, এগুলি শুভ শক্তি। আবার মহামারী, দুর্ভিক্ষ, বন্যা, যুদ্ধ, এগুলো হলো সংহারক শক্তি। এছাড়াও নানা ধরনের অদৃশ্য অদ্ভুত মারক শক্তি আছে, সাধনার দ্বারা তাদের জাগ্রত করা যায়, যেমন বেতাল জাগানো। বেতাল হচ্ছে এক ধরনের ক্রূর ও নিষ্ঠুর অপশক্তি, তার মারক ক্ষমতাও অমোঘ। একবার জাগ্রত হলে শেষ না করা অবধি তার নিদ্রা নেই।
আমার গা শিরশির করছিল, বললাম, আর যদি কাজ শেষ করতে না পারে, যদি বাধা পায়? সন্ন্যাসীর চোখ জ্বলে উঠল, বলল,
বেতালকে বাধা দেওয়া খুবই কঠিন, প্রায় অসম্ভব, কিন্তু বাধা পেলে সে ফিরে এসে যে তাকে জাগিয়েছে তাকেই হত্যা করে, এসব আগুন নিয়ে খেলা।
সাধু একটু চুপ করে থেকে বলল,
আজ রাত্রিরে তোমাকে বেতাল জাগানোর পদ্ধতি দেখাবো, তুমি ভয় পাবে না তোমার।
প্রথম ভাবলাম বলি হ্যাঁ, তারপর জিনিসপত্র পোটলা করে পালাই, কিন্তু কেমন একটা আকর্ষণ হলো। বললাম, না আপনি কি এরই সাধনা করছিলেন? সন্ন্যাসী হেসে বলল,
তাই।
সেদিন রাত্রির যখন গভীর, সাধু তার ক্রিয়াকর্ম শুরু করলো, জবা ফুলের মালা, রক্তচন্দন এসব আগে থেকেই জোগাড় করা ছিল। সাধু এই নিম কাঠের পুতুলটা এনে তাতে বেশ করে তেল সিঁদুর মাখালো, তারপর সেটাকে কোমর অবধি পুতলো মাটিতে, তার চারিদিকে বেড়ার মতো করে মাটিতে রেখে দিল একটা জবা ফুলের মালা। পদ্মাসনে বসে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে পড়তে পুতুলটা চন্দনের ছিটে দিতে লাগলো। এসব হলে ঝোলা থেকে বের করলো একটা মদের বোতল। সাধুর ঝুপড়িতে একটা মরার খুলি ছিল আগে থেকেই, সেটাতে খানিকটা মদ ঢেলে সাধু আমার দিকে তাকিয়ে বলল,
সেই বন্ধ সরাটা কোথায়?
আমি সরা এনে দিলাম। সাধু আটাগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে তুলে সরাটা খুলল, দেখলাম 3 দিন পুরানোতে ভেতরের পাখিটা একদম ছাই হয়ে গিয়েছে। সেই ছাই এক চিমটি নিয়ে মদে মেশালো সাধু, তারপর ঢক করে মদটা গলায় ঢেলে দিল। খাওয়ার পরেই সাধুর আশ্চর্য পরিবর্তন দেখলাম, সাধুর চোখ দুটো ছোট ছোট করে কোটরে গিয়ে যেন 2 টুকরো কয়লার মতো জ্বলতে লাগলো। আমার দিকে ফিরে সাধু বলল,
শুকনো কাঠ দিয়ে একটা ধুনি করো।
করলাম, ধুনি বেশ জ্বলে উঠতে সাধু রক্তচন্দন দিয়ে ধুনি পুজো করলো, তারপর তামার কোষায় গাওয়া ঘি, একটা জবা ফুল আরো কি যেন মিশিয়ে মন্ত্র পড়ে আগুনে আহুতি দিল। সঙ্গে সঙ্গে একটা বিকট পোড়া গন্ধে ভরে গেল চারিদিক। সাধু বিকৃত গলায় হেসে উঠল, আর আমার মনে হলো সেই ধোঁয়া আর অন্ধকারের ভিতর ধুনির মধ্যে থেকে একটা যেন জমাট অন্ধকার দিয়ে একটা যেন জমাট অন্ধকার দিয়ে তৈরি মূর্তি উঠে বাতাসে ভর করে ভেসে কোথায় মিলিয়ে গেল। আমি অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইলাম। মূর্তিটাকে খুব পরিষ্কার ভাবে দেখেছিলাম তা বলতে পারি না, তবে যেটুকু দেখেছিলাম তাতেই বুক ঠান্ডা হয়ে আসে। বিশাল স্থূল রাত্রির অন্ধকার দিয়ে তৈরি যেন একটা অপছায়া। সাধু বলল, দেখলে এই হলো বেতাল। আমি বললাম, কোথায় গেল সে? সাধু বসে বলল, এদিকে সরে এসো, আমি আসল কথাটা এতদিন তোমাকে বলিনি, আজ বলবো। আজ থেকে 15-20 দিন আগে এখান থেকে 20 মাইল দূরে এক গ্রামে আমি মাধব ঘোষ বলে একজন লোকের বাড়িতে আতিথ্য গ্রহণ করি। আমার মাথায় বিদ্যুৎ খেলে গেল। মাধব ঘোষ? তাহলে এই কাপালি কি সেদিন মাধব ঘোষের বাড়িতে হাঙ্গামা করেছিল? বটে, সাধু বলে চলেছে, সেই মাধব ঘোষের বড় মেয়েটির দেহে প্রকৃত সাধন সঙ্গিনী হবার উপযুক্ত সমস্ত লক্ষণ বর্তমান ছিল। আমার বর্তমানে কোনো ভৈরবী নেই। আমি পরদিন সকালে মাধব ঘোষের কাছে সাধনার জন্য মেয়েটিকে চাইলাম। মাধব উপরন্তু আমাকে অকথ্য অপমান করে বের করে দিয়েছে। সে অপমান আমার বুকে কাটার মতো বিঁধে আছে। বেরিয়ে আসবার সময় মাধব আমার ঘাড়ে হাত দিয়ে একটা ধাক্কাও দিয়েছিল। আমার গায়ে হাত! আচ্ছা মাধব ঘোষ, এইবার দেখবো তোমাকে আমি। আমি ভয় পেয়ে বললাম, কি করবেন আপনি? করব কি করেছি, এই যে বেতাল জাগিয়ে পাঠালাম, কোথায় গেল সে? পাঠালাম ওই মাধব ঘোষের বাড়িতে। এইবার বুঝবে সে কাকে অপমান করেছিল।
কি হবে মাধব ঘোষের?
আজ তার নিজের ক্ষতি কিছু হবে না, আর তার বাড়িতে একটা কিছু করে আসবে বেতাল। এক পক্ষ ধরে আমি বেতাল মন্ত্র জপ করে আজ আহুতি দিয়েছি, কাল অমাবস্যা কাল পূর্ণাহুতি দেব হুম করে। ও যে নিম কাঠের পুতুল দেখছ, ওটা হচ্ছে মাধব ঘোষের প্রতিমূর্তি। ওই পুতুলে কাল প্রাণ প্রতিষ্ঠা করে বেতালকে চিনিয়ে দেব। তারপর বেতাল আবার কাল যাবে মাধবের বাড়ি। তারপর পশু মাধব ঘোষের মৃতদেহ পড়ে থাকবে উঠানে অথবা আমবাগানের মধ্যে। ভয়ঙ্কর বিভৎস অপমৃত্যু, কেউ কিচ্ছু দিতে পাবে না। কোথা দিয়ে কি হলো?
সাধুর মুখখানা এখন আমার কাছে নেকড়ে বাঘের মতো লাগছে। আমি আর সহ্য করতে না পেরে বললাম, কিন্তু এ আপনি অন্যায় করছেন, এ কিন্তু ঠিক নয়। সাধুর চোখ আবার ধক করে জ্বলে উঠল। পৈশাচিক ক্রোধে মুখ বিকৃত করে সে আমার দিকে তাকিয়ে বলল,
কি বলতে চাস তুই? আমি অন্যায় করছি?
আমার যেন কেমন সাহস এসে গেল। বললাম, নিশ্চয়ই অন্যায়, আপনি এই কুকর্মে লিপ্ত আছেন জানলে আমি কোনোদিনও এখানে থাকতাম না। প্রতিহিংসা সাধনের জন্য নরহত্যা মহা অধর্ম।
মূর্খ, কাপালিকের পক্ষে প্রতিহিংসা সাধন অধর্ম নয়। তুই তার কি বুঝবি?
থামুন আপনি, আপনার মতো নরকের প্রেমিকিটের কাছে আর নয় আমি চললাম। আপনি থাকুন আপনার কুচ্ছের সাধনা নিয়ে। হন হন করে হেঁটে সেই রাত্রিরে রওনা দিলাম শ্মশান থেকে। পেছনে সাধু ডেকে বলল,
যাচ্ছিস যা, কিন্তু শুনে যা, আজ পর্যন্ত কেউ আমাকে অপমান করে বেশি দিন পৃথিবীর আলো দেখেনি, মনে রাখিস।
অনেক দূরে চলে এসেছে, তখনও পেছন থেকে রাত্রির নির্জনতা ভেদ করে সাধুর উন্মাদের মতো হাসি শুনতে পাচ্ছিলাম। পরের দিন দুপুর গড়িয়ে গেলে অবিশ্রান্ত হেঁটে আমি মাধব ঘোষের বাড়ি পৌঁছালাম। দেখি সমস্ত বাড়িটাই কেমন যেন ঝিমিয়ে আছে, ভেতরে কেউ যেন জেগে নেই। আমার বুকটা ছ্যাপ করে উঠল। না জানি বেতাল কাল রাত্রিতে কি করে গিয়েছে। উঠানে দাঁড়িয়ে ডাক দিলাম, মাধব মাধব। ডাক শুনে ভেতর থেকে মাধব বেরিয়ে এলো। আমাকে দেখে সে যেন হাতে চাপ পেল, এগিয়ে এসে পায়ের ধুলো নিয়ে বলল,
ঠাকুর মশাই, ও আপনি এসেছেন, আমি যেন একটু বল পেলাম, ও ভগবান পাঠিয়েছেন আপনাকে।
দেখলাম মাধবের চোখ বসে গিয়েছে, শুকনো মুখ। বললাম, কি হয়েছে তোমার, কোনো বিপদ আপদ হয়নি তো?
আর বিপদ, গতকাল রাত্রিরে আমার দুখানা গায়ে গরু মরে গেল ঠাকুর মশাই।
সে কি গরু মারা গেল কি করে?
তা কি করে বলি, বলুন দেখিনি। আশ্চর্য ব্যাপার, অনেক রাত হঠাৎ গোয়ালে কেমন যেন একটা শব্দ শুনলাম। মনে হলো গরুগুলো যেন ভয় পেয়ে ছটফট করছে। উঠে বাইরে যাবার আগে মুঙ্গলি গাইটা চিৎকার করে উঠল। গিয়ে দেখি রাঙলি আর মুঙ্গলি দুটোই মাটিতে শুয়ে ছটফট করছে, কি হলো কে জানে। তখনই লোক পাঠালাম পাশের গায়ের গোবর দির জন্য, সে এলো ছুটে, কিন্তু কিছুই বুঝতে পারলো না। আজ সকালেই মারা গেল গরু। মাধবের চোখ দিয়ে জল পড়তে লাগলো, বললো আজ সকাল থেকে মেয়েটারও জল, গাজরও পুড়ে যাচ্ছে। এইসব তো ভালো কথা নয় ঠাকুর মশাই, আপনি এলেন ভালোই হলো, ব্রাহ্মণ মানুষ ভিড়ে বাস করলে আমার ভয় কেটে যাবে।
বুঝলাম সব, কিন্তু আমার কি করার আছে কিছু বুঝতে পারলাম না। আমি থাকলে যদি মাধব শান্তি পায় তাহলে থাকতে পারি। এই মাত্র একটু পরেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। তখন বিকেল বেশ গাঢ় হয়ে এসেছে। মাধব ঘোষ বেশ করে ফলারের আয়োজন করে দিয়েছে। ফলার করে আমার একটু বাগানে যাওয়ার প্রয়োজন হয়ে পড়ল। মাধবের কাছ থেকে গাড়ু চেয়ে বাগান ছাড়লাম, গাড়ু হাতে ফিরছি। হঠাৎ মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি জেগে উঠল, ঠিক কিরকম তা বোঝাতে পারল না। যেন আমার খুব একটা বিপদ আসছে, খুব কাছেও এসে গিয়েছে সেই বিপদ। ভয়ের একটা বিচিত্র অনুভূতি বুকের মধ্যে ঠেলে উঠল। সেই অন্ধকার নির্জন আমবাগানে দাঁড়িয়ে হঠাৎই আমার বুক যেন হিম হয়ে গেল। কেন এমন হচ্ছে আমার? তাড়াতাড়ি ফেরার জন্য এগোতে গিয়ে মনে হলো কয়েক হাত দূরে আম গাছের গুড়ির পাশে কে যেন চুপ করে দাঁড়িয়ে আছে। আর একটু হলে বোধ হয় ভয় পেয়ে চিৎকার করে উঠতাম, কিন্তু ততক্ষণে যে দাঁড়িয়ে আছে তাকে চিনতে পেরে আমাদের গায়ের বটতলা সেই সৌম্য মূর্তি সাধু, যিনি বলেছিলেন যে আমার বিপদ ঘনিয়ে আসলেই আমাকে দেখা দেবে। তাহলে কি সত্যি আমার আজ সেই বিপদের দিন? দূর থেকেই আমি সাধুকে প্রণাম করলাম। সাধু হেসে হাত তুলে আশীর্বাদ করল। তারপর হঠাৎ কোথায় সাধু, কোথায় কি, কোথাও কেউ নেই। আমি একাই অন্ধকারে গাড়ু হাতে দাঁড়িয়ে ফিরে এসে মাধব ঘোষকে দেখলাম। বললাম, দেখো মাধব, আজ তোমার আমার দুজনেরই খুব বিপদ। কি বিপদ, কি বিপদ তা আমি তোমাকে বলবো না, তোমার জেনেও কাজ নেই। মোট কথা, আজ তুমি বা তোমার বাড়ির কেউ বাড়ির চৌহদ্দির বাইরে পা দেবে না। চুপ করে বাড়িতে বসে ভগবানের নাম করো, আর আমাকে এক ঘুটি জল এনে দাও তো। মাধবের মুখ শুকিয়ে আরো ছোট হয়ে গেল, দৌড়ে এক ঘুটি জল নিয়ে এলো সে। আমি সাধুর দেওয়া গাত্রবন্ধের মন্ত্র দিয়ে জলটা শোধন করে বাড়ির চারিদিকে ঘুরে ছিটিয়ে গন্ডি কেটে দিলাম। আমি বুঝতে পেরেছিলাম বিপদ আমার আর মাধবের, কাপালিকে আমাকেও ছাড়বে না। আজ অমাবস্যা, আজই সে আমাদের দুজনকে বেতাল পাঠিয়ে শেষ করবে। অন্যরা হয়তো নিরাপদ, তবুও সাবধানের মার নেই জেনে সারা বাড়ির চারিদিকে গন্ডি দিয়ে দিলাম। রাত্রিতে খাওয়া হলে আমি মাধবকে ডেকে বললাম, তুমি আমি আজ এক ঘরে থাকি। বাড়ির সবাই শুয়ে পড়েছে? আগে হ্যাঁ ঠাকুর মশাই। বেশ, এসো আমার সঙ্গে। ঘরে গিয়ে আমি মাধবকে বললাম, ওই ঘটি থেকে খানিকটা জল ঢালো মানে, এই যে খাটের পায়ের কাছে এইখানটায় ঢালো। আচ্ছা, এবার ডান পায়ের বুড়ো আঙুল দিয়ে ওই জল থেকে রেখা টেনে খাটের চারিদিকে একটা জলের গন্ডি কাটো। নাও শুরু করো, আমি তোমার সঙ্গে মন্ত্র পড়তে পড়তে করছি। তুমি জিও সামনে, তোমাকেই করতাম, নইলে আমি করে দিতাম। সেই গন্ডির ভেতর হাতে আমরা দুজনে বসে গেলাম। সে কি ভয়ঙ্কর রাত! আমার বুকের ভিতরে এই বিচিত্র বিপদের ঘণ্টা বেজে চলছে। কি যেন ঘটবে, কে যেন আসছে, আমার পাশে চুপ করে বসে আছে মানুষ। ঠিক মাঝরাত পেরিয়ে যাবার পর হঠাৎ যেন এক ঝলক হাওয়ায় বাইরের আমবাগান কেঁপে উঠল। ঝড়ের সময় নয়, কিচ্ছু নয়, হাওয়া এলো কোত্থেকে। ক্রমে সেই হাওয়া বেড়ে রীতিমতো ঝড়ে পড়ল। সমস্ত আমবাগান যেন ভেঙে পড়ল। বাড়ির দরজা জানালা দরাম দরাম করে বন্ধ হতে আর খুলতে লাগলো। বাড়ির ভেতর মেয়েরা শব্দ করে কেঁদে উঠছিল। আমি চেঁচিয়ে বললাম, কেউ বাইরে আসবেন না, সব ভেতরে বসে থাকুন। ঝড়ের শব্দের মধ্যে কার যেন বিভৎস হুঙ্কার, বিকৃত জান্তব গলায় কে যেন অমানসিক হুঙ্কার করছে, কে যেন ঝড়ের ছদ্মবেশে প্রাণপণ চেষ্টা করছে বাড়িতে ঢুকবার। বারবার অদৃশ্য কিছু বাধা পেয়ে ফিরে যাচ্ছে। খানিকক্ষণ এরকম চলার পর হঠাৎ ঝড়টা যেন এক মুহূর্তে থেমে গেল। আবার শান্ত আমবাগান মৃদু হাওয়ায় বাড়ির কলা গাছের পাতা নড়ছে। যে বাড়িতে ঢুকবার চেষ্টা করছিল সে যেন উদ্দেশ্য সফল হবে না বুঝে ফিরে গিয়েছে। আমার বুকের ভেতর বিপদের ঘণ্টা হঠাৎ থেমে গেল। মাধব ঘোষ আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বললাম, আর ভয় নেই, বেঁচে গেলাম বোধ হয় এবার। সেদিন রাতটা আমরা খাটেই বসে কাটালাম। পরের দিন সকালেই খবর পেলাম মাধবের মেয়ের জ্বর নেমে গিয়েছে। আমি সকালে বিদায় চেয়েছিলাম, মাধব ঘোষ কিছুতেই ছাড়ল না, খালি বলে, আপনার দয়াতে রক্ষা পেলাম, বেঁধে রাখতে পারবো না জানি, তবু এ বেলাটা থেকে যেতেই হবে আপনাকে। থেকে ভালোই করেছিলাম, নইলে ঘটনার শেষটুকু জানতে পারতাম না। বিকালে মাধবের কাছ থেকে বিদায় নিয়ে
বেরিয়ে প্রায় মাইলখানিক চলে এসেছি, দেখি ঘোড়ায় চড়ে এক দারোগাবাবু কোথায় যেন চলেছেন, পেছনে দুজন পাগড়িওয়ালা সেপাই। আমার কাছ দিয়ে যখন তারা যাচ্ছেন কি মনে হতো একজন সেপাইকে জিজ্ঞেস করলাম, কোথায় চলেছে বাপু? সেপাইটা বলল,
সামনে বিরামখালিতে একটি শ্মশান আছে জানেন, সেই শ্মশানে এক কাপালিক থাকতো, সে খুন হয়েছে।
ধরা গলায় বললাম, খুন হয়েছে বোঝা গেল কি করে?
মাথাটা নাকি একেবারে মুচড়ে উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে, অনেকে মিলে করেছে আর কি, একজনের কাজে হতে পারে না।
আমি তখন সব বুঝতে পেরেছি, কাপালি কি বলেছিল, বেতাল বাধা পেলে ফিরে গিয়ে যে তাকে জাগিয়েছে তাকেই আক্রমণ করে। কি ভয়ঙ্কর মৃত্যু! একবার তাদের সঙ্গে গিয়ে মৃতদেহটা দেখে আসবার ইচ্ছা করছিল, পরে সে ইচ্ছা দমন করে ফেলি। মনে মনে আমাদের গায়ে দেখা সৌম্য সাধুকে প্রণাম জানিয়ে আবারও রওনা দিলাম। গল্প শেষ করে তারানাথ বললেন, কিরকম শুনলে? আমরা বললাম, ভালোই। পথে বেরিয়ে কিশোরীকে বললাম, বিশ্বাস হলো তোমার? সে কথার জবাব না দিয়ে কিশোরী হেসে বলল,
দিনটা তো ভালোই কাটলো আমাদের, কি বলো?
চলছি এত প্রেজেন্ট স্কোয়াশের সাথে আছে আমি শেমি, শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেল প্রথম ঘন্টার গল্প। আর জানিয়ে দিচ্ছি এয়ারটেল বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মদারশপ অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার ও উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/airtelbaje। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্ট স্কোয়াশে, আর চলে যাচ্ছি রাত 12টার খবর শুনতে, ফিরছি খবরের পর মূল কাহিনী নিয়ে, সঙ্গেই থাকবেন। বন্ধুরা চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সঙ্গে আছি শর্মিন, আর আপনি শুনছেন এপিসোড FM 89.2। আর শুরুতে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেলে, আর তার সঙ্গে থাকছে 3 GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করতে পারেন আপনি facebook.com/airtelbaje। তো আজকের কাহিনীর প্রথম পর্ব এখন শুনছি। আজকের কাহিনীটি লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। প্রথম পর্ব এখন শুনছি, ফিরে এসে ছোট্ট একটা বিরতি নিয়ে তারপরে চলে যাবো পরের পর্ব শুনতে, তারপরে আমি ফিরে আসছি পরের পর্ব যাওয়ার আগে। কিন্তু এখন শুনুন প্রথম পর্বটির, সঙ্গেই থাকবেন আর আমাকে লিখতে থাকুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। আপনি আছেন এত প্রেজেন্স কোয়াশে। নানান যৌক্তিকতার শেকলে আজকাল আমরা প্রেতাত্মা বা অভিশপ্ত কোনো কিছু আর তেমন বিশ্বাস করতে চাই না, কিন্তু তবুও কিছু বিষয় আছে যা রহস্যের মোড়কে আজও কুয়াশার মতো দৃশ্যমান। ঘন কুয়াশাকে যেমন দেখা যায়, তেমন কুয়াশার ওপারের রহস্য কিছু চট করে দেখা যায় না। ধোয়াতে কুয়াশায় বন্দি এসব অমীমাংসিত রহস্য ঘটনা চিরকালই মানুষকে আকর্ষণ করে, আর তাই অশরীরী ছায়া, প্রেতাত্মা বা অভিশপ্ত ঘটনাগুলো মানুষ বিশ্বাস করতে না চাইলেও অথবা এড়িয়ে যেতে চাইলেও ভয় নামক অনুভূতিটা মানুষকে কখনো কখনো ভয় পাইয়ে দেয় এবং বরাবরই জানার আগ্রহ বাড়িয়ে দেয়। প্রতিনিয়ত মানুষের গতানুগতিক চোখের আড়ালে ঘটেই চলছে নানা রকম রহস্যময় ঘটনা, যার পুরোপুরি ব্যাখ্যা দেওয়া হয়তো সম্ভব হয় না কখনো। সব যুক্তিতর্ক, এমনকি আধুনিক যুগের প্রযুক্তিও হার মেনে যায় এসব রহস্যময় ঘটনার কাছে। আমরা মোড়কের আড়ালে সময়ের আচরে আঁকা এসব রহস্যময় ঘন কুয়াশার টুকরো ছবিগুলোর ওপারের দিকে হাঁটতে চেষ্টা করি আর রহস্য ভেবে এগিয়ে যাই। অবশেষে দিন ক্ষণ ঠিক করে রওনা হলো রিনার সঙ্গে তমা আর তন্নি। সেই যে কবে গ্রামে বেড়াতে গিয়েছিল তন্নি ভালো করে মনেও নেই, শুধু বড় বারান্দার গোল গোল বেতের চেয়ার আর ভেতরের ঘরের দেয়ালের ময়ূর নীল পেখম তোলা কারুকার্যের আয়নাটাই ওর স্মৃতির পুরোটা জুড়ে জায়গা করে নিয়েছে। তমা এখন ইউনিভার্সিটিতে পড়ে, তন্নি কেবল ক্লাস 9। তমার ছোটবেলাটা ভালোই গ্রামের বাড়িতে দাপিয়ে কেটেছে, কিন্তু তন্নির বেলায় তা হয়নি। বাবার চাকরির সুবাদে দীর্ঘদিন চিটাগাঙে থাকতে হয়েছে তাদের। অবশেষে ঢাকায় সেটেল, তমা এবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ম্যাথামেটিক্সে পড়ছে। ফার্স্ট ইয়ার ম্যাথামেটিক্সের স্টুডেন্টরা নাকি খুব শান্ত শিষ্ট হয়, কেননা সারাক্ষণই টেবিলে বসে নিঃশব্দে অঙ্ক কষতে কষতে কথা বলা কমে যায় বলে। ম্যাথমেটিক্স এর ম্যাক্সিমাম স্টুডেন্ট কম কথা বলে, কি জানি হতেও পারে এই ভাবনাটা তন্নির। তবে তন্নি এটাও বলে যে বরপা যদি উকিল হতো তবুও কম কথা বলতো, হয়তো তার বিপক্ষের উকিল একগাদা যুক্তি দেখাতো আর বরপা সুদূর শুনত, তারপর তার কণ্ঠ দিয়ে অতি দামি দু একটা যুক্তি দিয়ে কেস জিতে যেত। তমা স্বভাবতই একটু কম কথা বলে, কিন্তু তন্নিকে সে ভীষণ ভালোবাসে। দুই বোন থাকলেও অনেক সময় এটা সেটা নিয়ে খুনসুটি লেগেই থাকে, কিন্তু ওদের বেলা তা নয়। দুজনেই দুজনের শ্রেষ্ঠ বন্ধু, এমন কোনো কিছুই নেই যা ওদের একজন আরেকজনকে আড়াল করে। তবে তন্নি তমার ঠিক উল্টো স্বভাবে, সারাক্ষণই অনর্গল কথা বলে, অতি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একগাদা প্রশ্ন করে, কারণ ছাড়াই অভিমান করে, কষ্ট পেয়ে বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, আবার সস্তা জোকস শুনে হেসে গড়াগড়ি যায়। সম্পূর্ণ ভিন্ন দু স্বভাবের মেয়ে তমা আর তন্নিকে নিয়ে গোছানো সংসার তারেক আর রিনা। তারেক ইসলামের চাকরি চিটাগাঙে, যদিও ঢাকা কুমিল্লায় কয়েকবার পোস্টিং হয়েছে কিন্তু চিটাগাঙে তারেকের জন্য অনেক সুবিধা। মেয়েদের জন্য রিনাকে ঢাকায় থাকতে হয়, প্রতি সপ্তাহে তারেক ঢাকায় আসে, আর মেয়েদের ছুটি ছাটাইতে চিটাগাং যাওয়া একটা রুটিন হয়ে গেছে। তবে এবার সম্পূর্ণ অন্য কারণে গ্রামে যেতে হচ্ছে। তারেক ইসলামের অনেক দিনের ইচ্ছে পৈতৃক বাড়িতে তার বাবা মায়ের নামে একটা স্কুল দেবে, যাতে গ্রামের ছেলে মেয়েরা বিনা পয়সায় অন্তত কিছুটা পড়াশোনা করতে পারে। মোটামুটি টাকা পয়সা গুছিয়ে রিনা আর দুই মেয়েকে পাঠিয়ে দিচ্ছে আগে, সে বেশ লম্বা ছুটি নিয়ে কদিন পর আসবে। এবারই সবকিছু গুছিয়ে রাখতে যায়। গ্রামের বাড়িতে কেউই তেমন নেই, দূর সম্পর্কে চাচাতো ভাই বোনও রয়েছে শুধু, আর নিজের ভাই বোন চাচার সাথে সবাই থাকে।
আসতে ওঠ মা, উফ এটা ভ্যান গাড়ি, এত ঝাপাঝাপি করলে তুই পড়ে যাবি। ইস, কতদিন পর যে গ্রামের বাড়িতে এলাম, আমি ভীষণ এক্সাইটেড মা। ভাগ্যিস বাবার স্কুলের কাজটা আমার পরীক্ষার শেষে পড়েছে, তা না হলে নিশ্চয়ই এবারও আমার আশা হতো না। আরে আই তমা, দেখ তো সব ব্যাগটা ঠিক মতো উঠেছে কিনা।
হ্যাঁ মা, আমি গুনে নিয়েছি।
ফোন করে তো হামিদাকে বললাম ঘরগুলো পরিষ্কার করতে, ও আল্লাহই জানে সব ঠিকঠাক করে রেখেছে কিনা, নাকি এতটা জার্নি করে এসে আমাকেই সব পরিষ্কার করতে হবে।
মা তুমি অযথা টেনশন করছো, আমি আর তুমি দুজন মিলে সব গুছিয়ে নিতে পারবো।
এই বড়াপা শোন, আমি কোনো কাজ টাজ করতে পারবো না, ফ্রেশ হয়ে কিছু একটা খেয়ে আমি গ্রাম দেখতে বেরোবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোদের কিছুই করতে হবে না, এবার শান্ত হয়ে একটু বস, প্লিজ নড়াচড়া করিস না, ভ্যান চালাতে তো ওনার কষ্ট হচ্ছে রে।
এই বরপা দেখ দেখ, ওগুলো কি ফুল রে, কি সুন্দর দেখতে।
এগুলো হচ্ছে ভাট ফুল, শহরে তো তোরা আর এইসব সুন্দর সুন্দর দেখতে পাস না। দেখেছিস কিভাবে রাস্তার দুধারে ইচ্ছে মতো ফুটে আছে।
আচ্ছা মা, আমরা এই ফুল গাছটা ঢাকায় নিয়ে গিয়ে ছাদে লাগাতে পারি?
মনে হয় না রে, হবে না, কারণ কখনো তো কাউকে দেখিনি এসব জঙ্গলি ফুলগুলো টবে লাগাতে।
মা দেখো না, বুড়ি গাছটা ভর্তি স্বর্ণলতা, কি সুন্দর লাগছে। স্বর্ণলতা আমি বড়পার ইউনিভার্সিটিতে প্রথম দেখেছিলাম জানো মা।
ছোটবেলায় আমরা এই স্বর্ণলতা দিয়ে কত যে রান্নাবাটি করতাম।
বাবা ঠিকই বলে, গ্রাম আসলে অনেক সুন্দর। ও শুধু রাস্তাঘাট গুলো একটু সমস্যা, তাই না রে আপা?
রাস্তার দুধারে ঘন সবুজ গাছগাছালির শান্ত নীরব প্রকৃতির ঝেবে ঝেবে নাম না জানা কত পাখিদের উৎসব, আর মেঠো পথের পার ঘেঁষে ভাট ফুলের জঙ্গলি বুনন, এ যেন এক অপূর্ব কুমারীর জন্য যত্নে পাঠ করা একখানা শাড়ি। যত দূর চোখ যায় কেবল শাড়ির জঙ্গলি পাড়, এ শাড়ির বাহারি আঁচল যে কোথায় কোন দিগন্তে মেলে আছে তা কে জানে, হয়তো গায়ের অচেনা কোনো পথিকের সন্ধান দিতে পারবে। রিনা দুই মেয়েকে নিয়ে গ্রামের মুখে ঢুকে গেছে। ডান দিকে বিশাল একটা বটগাছ, বটগাছের নিচে একটা বাঁশের চাং পাতা, বটগাছ থেকেও তো গ্রাম শুরু। গ্রামের নাম মৌ, যেমন সুন্দর নাম তেমনি সুন্দর গ্রামটা। ময়মনসিংহ থেকে আরো দুই আড়াই ঘন্টা ট্রেনে করে এসে ভ্যান বা হটবটিতে যেতে হয়। বটগাছের গায়ে তীরের একটা চারকোনা টুকরোর মধ্যে লাল রং দিয়ে গ্রামের নাম মৌ লিখে পেরেক দিয়ে টাঙানো আছে। আর বাঁশের চাঙের পেছনে খুপড়ি মতো একটা চায়ের স্টল। গ্রামের বুড়ো জোয়ান সবাই একসঙ্গে বসে যাচ্ছে। আবার অলস দুপুরে কেউ কেউ বটতলায় বসে লুডুও খেলে। আবার কখনো কখনো ক্যারম বোর্ডের বরিক পাউডার আর স্ট্রাইকের খসখস শব্দে উৎসব পথচারী একটুখানি দাঁড়িয়ে যায়। এই গ্রামের কারো কোনো তেমন অভাব নেই, দুঃখ নেই, এমনকি আধুনিক রাস্তাঘাটের জন্য কোনো আক্ষেপও নেই। অদ্ভুত আনন্দে এদের দিন কাটে। স্কুল একটা আছে, কিন্তু সেটা অনেক দূরে। ছেলেমেয়েরা 8-9 মাইল পথ হেঁটে যেতে চায় না। তাই গ্রামের ভেতর একটা স্কুল এদের জন্য খুবই প্রয়োজন। এই জন্যই তারেক এই উদ্যোগটা নিয়েছে। তাছাড়া তারেকের বাবার অনেক সম্পত্তি, ভাগ বাটোয়ারা করার পরও যা পেয়েছে তারেক, তা দিয়ে অনায়াসে একটা স্কুল চালানো যায়। এত সুন্দর সাজানো গোছানো একটা গ্রাম, আর এই গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা জানবে না, এটা ভাবতেই ভালো লাগে না তারেকের। নিজেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে শহরে বাস করছে বলে নিজের গ্রামের মানুষের প্রতি কোনো দায় দায়িত্ব থাকবে না। আর একটা সুবিধা হচ্ছে, ছোটবেলার কিছু বন্ধু বান্ধব আছে গায়ে, যারা মাছের খামার বা সবজি বাগান করে বেশ অবস্থাপন্ন হয়েছে, ওরাও হেল্প করতে চায়। ওরা দারুণ খুশি স্কুলটার কথা শুনে। তারেক জমিও ঠিক করে রেখেছে, এবার শুধু কাজ শুরু করার পালা।
যাক, বাঁচা গেল। সবই হামিদা পরিষ্কার করে গুছিয়ে রেখেছে দেখছি, রান্নাও কমপ্লিট। মা, আমি আগে গোসল করব, তারপর খাওয়া দাওয়া।
আচ্ছা মা, আমাদের একটা পুকুর আছে না, আমি কিন্তু পুকুরে গোসল করব, প্লিজ মা।
না 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 না, তুমি একদম দোষিবানা করবে না। তুমি এতটা জার্নি করে এসে আজই পুকুরে গোসল করতে হবে না, এখন বিকেল গড়িয়ে গেছে, আজ কল ঘরেই করো, কাল আমি পুকুরে নিয়ে যাব, ঠিক আছে মা?
না মা, আমি আজই এক্ষুনি পুকুরে গোসল করতে চাই।
তোর বাবাকে কিন্তু আমি এখন ফোন দিয়ে বলবো।
বলো না, বলো, বাবাকে আমি ঠিক ম্যানেজ করতে পারবো।
আচ্ছা তুমি, তুই মাকে এত বিরক্ত করিস কেন বলতো?
কারণ আমি তোর মতো গুড গার্ল না। আচ্ছা বরপা, তোর পুকুরে গোসল করতে ইচ্ছা করে না?
না, করে না, কারণ হঠাৎ করে পুকুরে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে, আর তখন মারই সবচেয়ে বেশি কষ্ট হবে।
ঠান্ডা লাগলে তার জন্য ডাক্তার আছে, ওষুধ আছে, আগেই কেন এত দূর ভেবে এই মুহূর্তটা নষ্ট করবি?
উফ, তোর বকবকানিতে না মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা যা, তুই পুকুরে যা, হামিদাকে নিয়ে যা সাথে।
না মা, এই বিকেল আর পুকুরে যাওয়ার কোনো দরকার নেই। এই শোন, কাল সকালে আমি তোকে নিয়ে যাব, ঠিক আছে?
শুধু শুধু তোমরা সব কিছুতে বাধা দাও, ভালো লাগে না।
একদম বাজে বকবি না, বেশি আদরে আদরে তুই বাদর হয়ে উঠেছিস।
তোমা তো আমাকে তোর মতো জানাইনি, এত বড় হয়ে গেলে একদম নিঃশব্দে, আমি টেরে পেলাম না। আর তুই, ওফ, তোকে না আমি হোস্টেলে দিয়ে দেব।
ইস, দাও না মা, আমি তো হোস্টেলেই যেতে চাই। তুমি আর বড়াপা আমার লাইফটা হেল করে দিচ্ছ। এটা করো না, ওটা ভালো না, এটা করলে লোকে মন্দ বলবে, ওফ, ভালো লাগে না। এই চুপ কর তো তুই, আমার মাথা ধরে যাচ্ছে। যা এক্ষুনি কল ঘরে যা, আর একটাও কথা বলবি না কিন্তু, তাহলে একেবারে কানটেন ছিঁড়ে নেব।
ওকে বড়াপা, তুমি কিন্তু বলেছো কাল তুমি আমাকে পুকুরে নিয়ে যাচ্ছ, মনে থাকে জানো?
বললাম তো রে বাবা, নিয়ে যাব। যা এবার লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয়।
তোমা, তোর বাবাকে একটা ফোন করে জানিয়ে দে না যে আমরা ঠিক মতো পৌঁছেছি।
হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি।
প্রায় মাঝরাত পর্যন্ত দুই মেয়েকে নিয়ে রীনা অনেক গল্প শোনালো। একসময় কত লোকজন ছিল এই বাড়িতে, অথচ এখন দিনের পর দিন, মাসের পর মাস ফাঁকা পড়ে থাকে। 3-4 মাস পর পর তারেক অবশ্য আসে গ্রামে, কিন্তু সপরিবারে নয়। তোমার ছোট বয়সে রীনা ঘন ঘনই আসত, কিন্তু বাড়িতে ওদের ভাগে পড়ল বলে বাকিরা আর এখন এ বাড়িতে না এসে ওদের নিজের বাড়িতে মিশে যায়। সেজন্য একা একা রীনা ভালোও লাগে না। তাছাড়া সবাই আজকাল যে যার মতো ব্যস্ত হয়ে পড়েছে। ছেলেমেয়ে সংসার নিয়ে এতটা শহরমুখী জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছে যে গ্রামে আসাটা এখন অনেক প্ল্যান প্রোগ্রাম করে আসতে হয়। একজন ফ্রি তো অন্য একজনের জরুরি একটা পরীক্ষা বেঁধে গেল, এই হয়েছে অবস্থা। অফুরন্ত অবসর আর হৈহুল্লোড় করা সেই পুরনো দিনগুলি মানুষের জীবন থেকে কিভাবে যেন পালিয়ে যাচ্ছে। আজকাল মানুষ কেবল যন্ত্রের মতো খাটে, 9টা-5টা অফিস করতে, একটু টিভি দেখা, তারপর মাঝরাতে ক্লান্তিতে ঘুম আসে। আর ছুটির দিনে চার কোনা বাক্সের কম্পিউটার বা ল্যাপটপে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়ানো, ব্যাস। আধুনিক যান্ত্রিকতা মানুষকে অলস ছকে বন্দী করে নিয়েছে। এখন আমরা আর বর্ষায়নি বৃষ্টিতে ভিজি না, বরং ফেসবুকের কভার পিকচারে কদম ফুল বা ছাতা আপলোড করি। পৃথিবী কতটা বদলে গেছে এসব নানান বিষয় নিয়ে দুই মেয়ের সঙ্গে কথার ঝাঁপি খুলে মাঝ রাত পর্যন্ত জেগে রইল না। তারপর একসময় ঘুমের শাসনে দু চোখ বন্দী হয়ে গেল। মোটামুটি 5:30-6 নাগাদ ঘুম ভেঙে গেল তন্বীর। চোখে মুখে পানি দিয়ে একটু বেরোলো দরজাটা খুলে। সকালটা খুব সুন্দর, বলপাকে ডাকতে গিয়েও ডাকলো না। থাক বাবা, ডাকলেই মা জেগে যাবে, আবার হাজারটা প্রশ্ন। ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই তন্বী 4-5 চট করে ঘুরে আসবে ঠিক করলো। বারান্দার দাম কর্নারে এখনো সেই বেতের গোল গোল চেয়ারগুলো রয়েছে। চেয়ারগুলো দেখে তন্বীর খুব আনন্দ হলো। আস্তে করে বারান্দা পার হয়ে উঠোনে চলে এলো। গ্রিলের সবুজ গেটটা খুলেই মাটির পায়ে হাঁটা পথ। পথটা ঠিক ভালো করে চেনে না তন্বী, তবে মনে হচ্ছে বাজারের দিকেই গেছে। ওরা তো কাল বিকেলে ডান দিক দিয়ে এসেছিল। বাদিকে দেখা যাচ্ছে দুটো রাস্তা, কোন রাস্তাটা যাওয়া যায় তাই ভাবছে তন্বী। বেশি দূর যাওয়া যাবে না, মা খুব রাগ করবে। একটুখানি এগোতেই হাতের বাইরে একটা পুরনো বাড়ি চোখে পড়ল। আশ্চর্য তো, ওদের বাড়ির বাউন্ডারি শেষ হতে বাড়িটা, তবে কেউ যে থাকে না এটা নিশ্চিত। ইংরেজি এল অক্ষরের প্যাটার্নে বাড়িটা করা। প্রতিটা ঘরের দরজা জানালার শুকনো কাঠগুলো ভাঙা, কোনো কোনো ঘরের উপরে চাল নেই। মেঝের মাঝখান দিয়ে একটা আম গাছ উঠে আছে। প্রায় উঠোনে লাগোয়া বারান্দার সামনে 8 বেল গাছ আর কোনার দিকে কয়েকটা নারকেল গাছ। নারকেল গাছের নিচে একটা আলাদা লাল ইটের ঘর। ঘরটা ভালোই, দরজা জানালাও তেমনি ভাঙা নয়, ঘরটা বেশ উঁচু। ঘরে উঠে সিঁড়িগুলোও লাল, শ্যাওলা পরে অবশ্য কাঁচি হয়ে আছে। হঠাৎ লাল ঘরটা চালের উপর দিয়ে লাফিয়ে দুটো কাঠবিড়ালি ছুটি ছুটি করছে। ইস, কি সুন্দর! তন্বী একেবারে মুগ্ধ। বরপা থাকলে খুব ভালো হতো। একে ওরা তো ঘরে ঢুকে গেল।
একে ঘরে মেঝেতে তো বাড়ি দেখছি, অদ্ভুত! বাইরেটা একদম ঠিকঠাক আর ভেতরের এই অবস্থা! তার মানে এই ঘরটাতে কেউ থাকে না। মাকে জিজ্ঞেস করতে হবে তো, এটা কার বাড়ি? কি পড়লো পায়ের নিচে, কি ব্যথাটা পেলাম! কি এটা, মৃত্যু থামতে গেলাম নাকি? বালিটা ঘুরে দেখি, কি ধুলা! আরে আরে, এটা তো একটা কৌটা মতো একটা জিনিস। না, ঠিক কৌটা না, কাঠের নাকি অন্য কিছু তৈরি, বয়ামের মতো লাগছে না? ওয়াও, নাইস, অ্যান্টিক কিছু পেলাম বোধহয়, বড়া পাকে দিব। কিন্তু এত শক্ত করে লাগানো, খোলাই যাচ্ছে না। এত সুন্দর জিনিসটা, রংটাও অদ্ভুত, বরাবর খুব পছন্দ হবে। হ্যাঁ, খুঁটি পাচ্ছি না, খোলা যাচ্ছে না কেন? থাক, বরাবর কিনে খুলবো। ভেতরে কি সব ছাই না বালি, তুই এখানে কি করছিস? তোকে আমি পুকুরের পেছন থেকে বাগান সব জায়গায় খুঁজে এলাম। দেখ না কি সুন্দর একটা কমলা রঙের বয়াম, দেখ দেখ
আমি এটা এখানে পেয়েছি, অ্যান্টিক কিছু মনে হচ্ছে।
তাই তো, খুব সুন্দর। তোর কাশিনা শুনলে আমি তো বুঝতেই পারতাম না তুই এই ঘরে আছিস।
ভাগ্যিস এদিকটা এসেছিলাম। বড়পা, তুইও মার মতো টেনশন বেগম হয়ে যাচ্ছি। আমি কি ছোট আছি? তাছাড়া গ্রামের সবাই আমাদেরকে চেনে, তো এত ভয়ের কি আছে রে?
গ্রামের লোকজনকে নিয়ে ভয় সে কথা তোকে কে বললো? কোথায় না কোথায় চলে যাবি, কত বিষাক্ত সাপ টাপ আছে এদিকে জানিস তুই? আর এ বাড়ি তো একদম ফাঁকা।
এখন বলো, ফাঁকা বাড়িতে সাপের বাসা, ফাঁকা বাড়ি ভালো নয়, এই যে। আরে বড়াপ্পা, সাপ কি মানুষের চেয়ে বুদ্ধিমান? সাপ দেখলে আমি ঝেড়ে দৌড় দিব না?
ওই তো, ঝেড়ে দৌড় দে, আর পথে না দেখে ধপাস করে পড়ে পা ভেঙে বসে থাক। মা তো ওইটাই চিন্তা করে সবসময়।
তুমি আর মা এক কাজ করো, চিন্তা করার নতুন নতুন বিষয় নিয়ে একটা কোচিং সেন্টার দিয়ে বসো। সত্যি বলছি, দারুণ সারা পাবে।
হয়েছে হয়েছে, আর পাকামো করতে হবে না তোমার। চল, মা নাস্তা নিয়ে বসে আছে, সকাল সকাল মাকে রাগিয়ে দিলে কিন্তু পুকুরে গোসল করতে তার 12টা বেজে যাবে।
ও হ্যাঁ, তাই তো। চলো চলো চলো, এই নাও এই বয়ামটা তোমার জন্য।
সত্যি অপূর্ব জিনিসটা।
থ্যাংকস আপনি। না দাও তো, ওটা আজ পুকুরে নিয়ে ভালো করে মেজে চকচকে করে তারপরে তোমাকে দিব।
তুই পারিস, নে দর।
সারা দুপুর তন্নি ইচ্ছে মতো পুকুরে ঝাঁপালা। হামিদা কোথেকে বিশাল একটা কলা গাছ কেটে এনে দিয়েছে, তা দিয়ে তোমার কাছ থেকে সাঁতার শেখার শিখি চেষ্টা হামিদাও অনেকক্ষণ চেষ্টা করেছে। তন্নির এমন একটা ভাব যে একদিনে ও সাঁতার শিখে যাবে। আর একটু বলতে বলতে নাক চোখ লাল টকটকে হয়ে গেছে, তবুও পুকুর থেকে ওঠার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার। শেষে রিনার তারা আর চোখ রাঙানি দেখে অনিচ্ছায় বাধ্য হয়ে পুকুর থেকে উঠল। পুরনো পুকুর, তাছাড়া শেষ মতে কিছু কচুরি পানাও জমেছে। গাছ উল্টাবে বলে রিনা চেঁচিয়ে চেঁচিয়ে অস্থির হয়ে যাচ্ছে। এবার তোমার বাবা এলেই পুকুরটা পরিষ্কার করাতে হবে। একবার কচুরি পানা হতে শুরু করলে পুরো পুকুর ভরে যাবে, তখন পানি একেবারে নষ্ট হয়ে যাবে। অবশেষে তন্নি উঠে এলো।
বাবা, পানি থেকে উঠে তো ভালোই ঠান্ডা লাগছে।
দেখেছো, চোখ নাক একদম লাল হয়ে গেছে মেয়েটার। তোকে আসলে পুকুরে নামতে দেওয়াটাই আমার ঠিক হয়নি।
মাগো মাগো, চুল কাটছে, তুমি কিন্তু ঠিকই বলেছো। আর হামিদা হামিদা, ওই চুলা থেকে গরম পানিটা কল ঘরে দিয়ে না। গরম পানিতে কি হবে?
ওটা নিম পাতা দিয়ে ফোটানো। তোর পুকুরে ঝাপাঝাপি দেখেই আমি বুঝেছি কতক্ষণ ডুবাবে তার তো নেই ঠিক। তারপর পুকুরে কচুরি পানা হয়েছে, গা তো নিশ্চিত চুলকাবে। নিম পাতা ফোটানো পানি ঠান্ডা পানিতে মিশিয়ে গায়ে ঢেলে নে।
ও তাই বলো, এটা তোমার স্পেশাল টোটকা তাই তো? মা, তুমি এত কিছু জানো কিভাবে বলো তো?
হয়েছে হয়েছে, ভেজা গানি আমাকে আর পটাতে হবে না, লাভ নেই। আজই শেষ গোসল পুকুরে, আর এরপর থেকে কিন্তু দেব না।
কেন মা, সাঁতারটা তো শিখতে হবে।
ঢাকায় গিয়ে এবারই তোকে সুইমিং পুলে ভর্তি করিয়ে দিব।
না না মা, ঢাকার সুইমিং পুলের পানিতে ইদানিং এত পরিমাণ ক্লোরিন মেশায় যে গায়ের জামা কালো হয়ে কুচকে যায়। তুমি ওকে দিনে জাস্ট 15 মিনিট আমার কাছে ছেড়ে দাও, আমি ওকে ঠিক সাঁতার শিখিয়ে দেব।
সে দেখা যাবে। যা দোষী তন্নিটা, ও তো আর তোর মতো নয় যে ওকে ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত থাকবো। অনেক কথা হয়েছে, যা যা এবার দুজনে জলদি জলদি খাবার টেবিলে এসো।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তন্নি বিছানায় শুয়ে রইল। রিনা এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত ছিল, তাই আর খেয়াল করেনি। কিন্তু তমা দেখছে তন্নি এখনো বিছানায়। কাছে গিয়ে বলল, কিরে শরীর খারাপ লাগছে? গায়ে হাত দিয়ে তো তমা অবাক, আকাশ পাতাল জ্বর, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। তারপর তন্নির গা স্পঞ্জ করে এক গ্লাস দুধ খাইয়ে ওষুধ খাইয়ে দিল, কিন্তু জ্বর কোনোভাবেই কমছে না। থার্মোমিটারের পারদ 104 থেকে 105 দিকে এগোচ্ছে। রিনা ভীষণ ভয় পেয়ে গেছে। কি হলো সুস্থ সবল মেয়েটার, তোমার মাকে বারবার বুঝাচ্ছে পুকুরে বেশি ঝাপাঝাপি করে জ্বরটা বাঁধিয়েছে তুমি, ঠিক সেরে যাবে। এদিকে তারেককে জানানোর পর কিছুক্ষণ পরপর ফোন দিয়ে মেয়ের খোঁজ নিচ্ছে। রাত্রি 11টার দিকে জ্বরটা একটু কমল। রিনা আর তমা জ্বর কমতে দেখে কখন যে ঘুমিয়েছে কে জানে, হঠাৎ একটা অপরিচিত পুরুষের কণ্ঠ পেয়ে তোমার ঘুম ভেঙে গেল।
আমি তোদের সবাইকে খুন করব, আমি তোদের সবাইকে খুন করব, আমি তোদেরকে মেরে ফেলব, আমি তোদেরকে শেষ করে ফেলব। কেউ আমার কাছ থেকে পালাতে পারবি না, কেউ আমার কাছ থেকে পালাতে পারবি না, আমি মুক্ত, আমি মুক্ত।
তুমি কথা বলছে কেন মা, আমার ভীষণ ভয় লাগছে, আমি কি করবো টনি, কি করবো বল তো, তোর বাবাকে ফোন দি। দাঁড়া
চলছে এয়ারটেল প্রেজেন্স কুয়াশা, সাথে আছি আমি শারমিন এবং অদ্ভুত এক কাহিনী শুনছি আজকে এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়। আমরা শুরুতেই দেখেছি তন্নি এবং তমা দুই মেয়েকে নিয়ে রিনা গেছে তাদের গ্রামের বাড়িতে, অর্থাৎ তার স্বামী তারেকের গ্রামের বাড়িতে, যেখানে তার স্বামী তারেক গ্রামে একটি স্কুল করবে বলে ঠিক করেছে। এবং সেখানে যাবার পর এত সুন্দর গ্রাম ঘুরে বেড়াচ্ছে তার দুই মেয়ে, এবং তন্নি একদিন ভোরবেলা বেরিয়ে যায় বাড়ি থেকে, পাশের একটা বাড়িতে গিয়ে সে সেখানে একটা অ্যান্টিকের একটা কৌটো পায় লাল রঙের। তারপর তার বোন তাকে বাড়ি ফিরে নিয়ে আসে। আমি বেশি কথা বলছি না, কারণ আজকে কাহিনী অনেক লম্বা, আমি যদি বেশি কথা বলি তাহলে গল্পের থেকে দূরে সরে যেতে হবে। তো সেটা নিয়ে আসবার পর সেদিন রাতে হঠাৎ অদ্ভুত কণ্ঠস্বরে কথা বলতে লাগলো তনু, যেটা আমরা এই পর্বে শেষে দেখলাম। তারপরে কি হবে, তারপরে কি হবে সেটা জানতে হলে এক্ষুনি চলে যেতে হবে পরের পর্বে, অর্থাৎ এখন শুনবো আমরা পরের পর্ব। তারপরে আবারও ফিরে আসছি এয়ারটেল প্রেজেন্স কুয়াশে, আমি শারমিন, সঙ্গেই থাকবেন আর আমাকে এই ফাঁকে লিখতে থাকুন। সে রাতে তন্নি যেন নিজের কণ্ঠে নয় অন্য কারো ভয়ঙ্কর কণ্ঠে কথা বলছিল। তমা রিনা হতভম্ব হয়ে গেল, তারপর একসময় তন্নির অস্থিরতাও কমে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে ঘুমিয়ে পড়ল সে। তন্নিকে ঘুমোতে দেখে তন্নির মা আর বড় বোনও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ল, আর এটাই ভাবল যে অতিরিক্ত জ্বরে এই অবস্থা হয়েছিল তন্নি। পরদিন সবই আগের মতো, রাতে জ্বরের ঘরে কি বলেছে আর কি করেছে কিছুই তন্নির মনে ছিল না। রিনা তমাও এসব কথা তোলেনি, জ্বর সেরে তন্নি এখন সুস্থ এটাই বড় কথা। কিন্তু ঘটনা যেন ঘটল অন্যরকম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শান্ত সবুজ গ্রামে একটা অদ্ভুত ভয়ঙ্কর কানাঘুষা শুরু হলো, যা কখনো ঘটেনি এই গ্রামে, তাই ঘটল। উত্তরপাড়ার কাশিমের লাশ পাওয়া গেল ওই পোড়া বাড়ির ভিতের আম গাছে। কি বিশ্রী বিদঘুটে মৃত্যু, কেউ কাশিমকে মেরে গাছের উপর ঝুলিয়ে রেখেছে, হাতগুলো পর্যন্ত ভাঙা, আর লাশটা অনেকখানি লম্বা হয়ে আছে। যারাই দেখছে তারাই ভয় পাচ্ছে, কাশিমের কোনো শত্রু নেই, তাছাড়া এমন কোনো কারণ নেই যে সে আত্মহত্যা করতে পারে। ওর আত্মীয় স্বজন কিছুই বুঝতে পারছে না, তবু পুলিশ গেছিল কিন্তু কোনো প্রমাণ পাওয়া গেল। সবাই বলাবলি করছে নিশ্চয়ই কাশিম এমন কোনো অন্যায় করেছে যা শাস্তি সে পেয়েছে। আবার বয়স্করা বলছে এইভাবে কোনো মানুষ খুন হয় না, এটা নিশ্চয়ই কোনো ভূত বা অতৃপ্ত আত্মার ক্রিয়া। গ্রামের সবাই দল বেঁধে লাশটাকে দেখতে গেল, কেউ কেউ খুব আফসোসও করল, আহারে এত ভালো ছেলেটাকে এইভাবে ভূতে মারলো, সবার মুখে মুখে রটে গেল ভূত বা পেট নিয়ে এই কাজ করেছে। তাছাড়া অত উঁচু ডালে একটা মানুষ কি করে উঠবে, এটাও তো ভাববার বিষয়। কাশিমের অপমৃত্যুতে মৌ গ্রামের কোথায় যেন ছন্দ পতন হল। গ্রামের মুখে সে বয়স্ক বটের বাঁশের চাঙে কেবল এই নিয়েই সবার গুঞ্জন, কে কোনো ব্যাখ্যা বা কারণ কিছুই বের করতে পারেন। এদিকে তারেক সাহেবের কোনো এক কলিগ হঠাৎ অসুস্থ হওয়ায় একটা ইম্পর্টেন্ট ফরেন মিটিং এ তারেককে জয়েন করতে হলো। যে লম্বা ছুটিটা পাওয়ার কথা ছিল সেটা ভেস্তে গেল। কি আর করা, রিনাকে আরো কটা দিন একা গ্রামের বাড়িতে থাকতে হবে। অবশ্য গ্রামে একা বলাটা ভুল, সারাক্ষণই লোকজন থাকে। তবে এটাই স্বস্তি যে দুই মেয়েরই এখন কোনো পরীক্ষা টরীক্ষা নেই। রিনা অবশ্য বলেছে ম্যানেজ করতে পারবে। তারপরও তারেকের উপর মনে মনে খুব রাগ হচ্ছে রিনার।
থানায় নিয়ে চলে গেছে, হামিদা নাকি দেখে এসেছে, ও নাকি খুব ভয় পেয়েছে।
কে বলেছিল ওকে ওখানে যেতে? এরা না এক একটা এত পণ্ডিত, আর টর্নিকে দেখ সব ব্যাপারে জেদ। ও তোর বাপটা কবে আসবে?
হ্যালো, হ্যাঁ বলো, কি খবর, ছুটি কনফার্ম?
আরে না, আর বলো না, একটা ঝামেলা হয়ে গেছে। তোমার আরো কয়েকটা দিন গ্রামে থাকতে হবে, পারবে তো নাকি ঢাকায় চলে আসবে?
কি হয়েছে ক্লিয়ার করে বলো তো, ছুটি পাওনি? বললে যে শিওর ছুটি দিবে, তাহলে এখন আবার কি হলো?
আরে হঠাৎ একটা প্রবলেম হয়ে গেছে। আমার যে কলিগ হাসান, উনি ভীষণ অসুস্থ, তাই ওনার মিটিং এ আমাকে জয়েন করতে হচ্ছে।
তাহলে কি করব, তোমার আসতে কদিন লাগবে বুঝতে পারছি না। আর এদিকে টর্নিটা যা জ্বালায়, জানোই তো
ওর এইটুকু বয়সে এখন তো জ্বালাবেই। ওকে কিছু বলো না, তার জ্বর সেরেছে, এখন কি করছে ও?
কি আর করবে, দু বোনের কি গল্প শেষ আছে? তুমি কি কিছু শুনেছো, তোমাকে ফোন দেয়নি ওরা?
হ্যাঁ, সকালে আতিক ফোন দিয়েছিল, সবই শুনলাম। অফিসে ব্যস্ত ছিলাম আর তোমাকে ফোন দিই, এই এখন ফ্রি হলাম। খুব খারাপ লেগেছে খবরটা শুনে। কাশেন ছেলেটা তো ভালোই ছিল। যাকে রাখছি।
তোমার মেয়েদের সঙ্গে কথা বলবে না?
না এখন না, রাতে কথা বলবো।
আচ্ছা ভালো থেকো।
তমা, আই তমা, মা,
তোর বাবার তো ছুটি পিছিয়ে গেল রে, কি করব, ঢাকায় যেতে চাস?
না মা, থাকি না কয়েকটা দিন, ঢাকায় তো তেমন কোনো কাজ নেই। তোমরা গেলে যাও, বাবাকে বলে দিও আমি যাচ্ছি না, আমার সাঁতারটা শেখাই হলো না, আর এখনই ঢাকায় যাওয়া যাওয়া করছো, আমি যাবো না ব্যাস।
আরে বোকা মেয়ে, ঢাকায় যাচ্ছি না তো বলছি, তোর আরো কিছুদিন থাকতে পারবি তো?
অবশ্যই পারবো মা।
ইয়েস মম, আমিও।
মৌগ্রামের গুঞ্জনে একটু ভাটা পড়ল, কিন্তু সেই ভাটা বেশি দিন স্থায়ী হলো না। তিন দিন পর বটগাছের পেছন দিকটায় আরো একটা লাশ পাওয়া গেল, বজলুর। এই লাশ আরো ভয়ঙ্কর, আশেপাশে গ্রাম থেকে পর্যন্ত লোকজন চলে এসেছে লাশ দেখতে। এই লাশের মাথা উল্টো দিকে মোড়ানো, অর্থাৎ ঘাড় মটকে দেয়া বলে যে একটা কথা আছে এটা তারই প্রমাণ। থানার লোকজনও ভয় লাশ ধরতে পারছিল না। এবার সবাই নিশ্চিত হলো এই গ্রামে পেত্নির রূপপাত পেয়েছে, কোনো একটা অন্যায় হয়তো গ্রামবাসী করেছে, যার ফলে জোয়ান জোয়ান ছেলেগুলোকেই মারছে কোনো কারণ ছাড়া দুটোক্ষণ। এতদিন তো এসব ঘটেনি এই গ্রামে, ইদানিং বটগাছের কাছে লোকজন কমে যাচ্ছে, চাষতলটা বন্ধ থাকছে, লুডু ক্যারাম সব বন্ধ, ভয়ে কেউ ওই গাছটার দিকে যেতেই চায় না। গ্রামের পুরনো লোকজন বলছিল বটগাছটা এত বয়স, গাছেরই কোনো দোষ আছে কিনা কে জানে। গাছটাকে বন্ধ করে ফেলতে হবে, কোনো ভালো তান্ত্রিক বা কবিরাজ ছাড়া তো এ কাজ সম্ভব নয়। পাইকপাড়া নামের একটা গ্রাম আছে, ওখানে একজন ভালো তান্ত্রিক আছে, তবে এই তান্ত্রিক খুব রাগে, তার যোগার যন্ত্রও লাগে অনেক, একটা কিছু ভুল হলে ওনার দ্বারা নির্বংশ হয়ে যাওয়ার সম্ভাবনা শতভাগ। সহজে ওই পথ মারায় এমন লোক পাওয়া খুবই দুষ্কর, তারপরও একবার ডেকে গ্রামটা দেখানো দরকার। এদিকে পুলিশ হন্যে হয়ে ঘুরে তদন্ত করছে, কিন্তু কোনো কুল কিনারা নেই। ভূতে মানুষ মারছে এই কথা যদি এই আধুনিক যুগের লোকে শুনে তাহলে গ্রামের মান সম্মান তো যাবেই, আর পুলিশের অপমানেরও শেষ নেই। পোস্টমর্টম রিপোর্টে কোনো চিহ্ন পাওয়া যায়নি, এ কি আজব কথা! লোকজন তো সক্ষম, গ্রামে খুঁজে যাওয়া খুনের সঙ্গে সঙ্গে কোথায় যেন একটা অশুভ সুর বেজে উঠল রিনার সংসারে। চারপাশটা হঠাৎ বদলে যাচ্ছে, এত হাসি খুশি চটপটে তন্নিতা কেমন যেন চুপসে যাচ্ছে। ইদানিং ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, কোথাও বের হয় না, সারাক্ষণ ঘরেই বসে থাকে, আর রাতের বেলায় অদ্ভুত গলায় চেঁচিয়ে ওঠে। এদিকে তমাজা বলল তা শুনে তো রিনার মাথায় আকাশ ভেঙে পড়ছে। তার এত দূরে থাকে, ফোনে এসব বলাও তো ভয়, তাছাড়া এমনিতেই লোক তো দুই মেয়েকে নিয়ে সারাক্ষণ টেনশন করে, যদি উল্টোপাল্টা কিছু শুনে নির্ঘাত হাত এটা করবে। তবে বজল খুনের আগে রাতে যে ঘটনাটা ঘটেছে তা রিনা কিছুতেই হজম করতে পারছে না। তবে দিনের বেলা সব স্বাভাবিক। আচ্ছা কি হচ্ছে এসব?
মা 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 ওঠো, ওঠো না মা। কি 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 হয়েছে তন্নির? আবার জ্বর এলো না তো? মা তন্নি ঘরে নেই, ঘরের দরজা বন্ধ, অথচ কোথাও নেই। কি বলছিস এসব? কল ঘরে বাথরুমে দেখেছিস ঠিক মতো? সব জায়গায় দেখেই তোমাকে ডাকলাম মা, আমার খুব ভয় করছে, ওকে কেউ কিডন্যাপ করেনি তো? কি বলিস এসব আবুল তাবুল, এই গ্রামে এমন লোক নেই রে বোকা। দেখ দেখ কোথাও লুকিয়ে হয়তো আমাদেরকে ভয় দেখাচ্ছে, দুষ্ট বুদ্ধি ওর মাথায় সবসময় থাকে। না মা ব্যাপারটা সিরিয়াস, এই দেখো জানালাটা খোলা, মাথার পাশের জানালাটা আমি নিজের হাতে লাগিয়ে শুয়েছিলাম, আর জানালার গ্রিলগুলো দেখেছো? এ কি কি বলছিস, রাত বাজে তিনটা, এত রাতে জানালা দিয়ে তো কোথাও যাবে না। দাঁড়া আমি হামিদাকে নিয়ে বের হই। না না মা, হামিদাকে রাখার দরকার নেই, বরঞ্চ তুমি আর আমি যাই। মা মা দেখো তন্নির পা জানালা দিয়ে। এইসব কি
তোদের সবাইকে আমি খুন করবো, একটা একটা করে মারবো, কেউ পালাতে পারবি না আমার হাত থেকে, আমার হাত থেকে কেউ রেহাই পাবি না, কেউ রেহাই পাবি না।
মা দেখো তুমি গেমে একদম ভিজে গেছে, তুমি এই তুমি তুই কোথায় গিয়েছিলি? তুমি মা মা এর গেল মা মা আগে ওকে শান্ত করতে হবে, চলো বাথরুমে নিয়ে যাই, বেশি করে পানি ঢেলে দেখি কি হয়।
সে রাতে প্রচন্ড ঘেমে জানালা দিয়ে বিভৎস রূপে তন্নি ঘরে ঢুকলো। তোমার রিনা কেউ এই ঘটনার জন্য প্রস্তুত ছিল না। ওরা প্রথমে ভেবেছিল কোনো বদলোকের পাল্লায় পড়ে যায়নি তো তন্নি, এসব কথা বলে সারাক্ষণ, কিন্তু যা দেখলো তার বর্ণনা করার ভাষা নেই ওদের। কিন্তু তার চেয়ে অদ্ভুত বিষয় হলো তন্নি কিন্তু ওই বেসামাল অবস্থায় বলছিল বটগাছের পেছনে কাউকে খুন করা হয়েছে, পর দিনই বজলুর লাশটা পাওয়া গেছে। রিনার তো ভেতরে ভেতরে টেনশনে মরে যাচ্ছে, হামিদা কাজের লোক, ওকে কিছু বলা মানে গ্রাম শুদ্ধ সবাই জানবে, আর এদিকে খুন যে তন্নেই করেছে তা তো কেউ দেখেনি। তমা বলেছে কেউ হয়তো ওকে ভয় দেখাচ্ছে, অথবা ওর সামনে খুন হয়েছে বলে ও এরকম বেসামাল হয়ে গেছিল। রিনা ভয় অস্থির হয়ে তারেককে ফোন দিল, তন্নের বিষয়ে কিছুই বলল না, শুধু বলল ঢাকা যেতে চাই, কিন্তু তারেক বলছে তিন চার দিনের মধ্যেও চলে আসবে। কি যে অশান্তি, ফোনে কিছু বলা মানে আকাশ পাতাল চিন্তা মাথায় দেয়, লোকটা এতদূর থেকে গাড়ি ড্রাইভ করে আসবে, বদলের লাশের নাকি ভয়ঙ্কর অবস্থা। রিনার মাথায় যে কত আজগুবি চিন্তা আসছে সেটা বলে বোঝাতে পারবে না। খুন যদি সত্যি তন্নিকে দিয়ে কেউ করায় তাহলে পুলিশ তো সব তদন্ত করে বের করবে, আচ্ছা কি হবে তখন? এত সুন্দর ফুটফুটে মেয়েটার ফাঁসি হয়ে যাবে? না কখনো না, রিনা মরে গেলেও এসব কথা কাউকে জানাবে না, যেভাবেই হোক কালই ঢাকা চলে যাবে, কিন্তু কেউ কিছু বোঝবার আগেই মেয়েকে নিয়ে পালাতে হবে। কিছু একটা বিষয় জেনে আর তোমরা কিছুতেই মেলাতে পারছি না। রাতের ঘটনা এক বিন্দু বিসর্গ তন্নির মনে থাকছে না। সকালে ঘুম থেকে উঠে তন্নি একদম স্বাভাবিক আচরণ করে, যদিও কথা বলাতে একটু কমেছে আর বাইরে যে বেশি যাচ্ছে না সেটা এখন চোখে ধরা পড়ছে।
মা, আমার হাত দুটো এত ব্যথা করছে কেন বলতো?
তুই দেখি, ও কিছু না, পুকুরে হঠাৎ ঝাপাঝাপি করেছিস তো তাই।
না মা, আজ প্রচন্ড ব্যথা লাগছে, পুকুরে তো রোজই নামি, এতদিনে তো ঠিক হয়ে যাওয়ার কথা না?
বোকা মেয়ে, হঠাৎ শীতে ব্যাডমিন্টন খেললে দেখিস না কেমন পা ব্যথা হয়, তোরও তাই হয়েছে, হঠাৎ সাঁতার শিখেছিস তো তাই। সাঁতারটা যখন পাকাপাকি শিখবি তখন দেখবি আর ব্যথা ব্যথা ওসব কিছু নেই।
মা নাস্তা দাও, আর এত বেলা হয়েছে তোমরা আমাকে কেউ ডাকোনি কেন, আশ্চর্য।
তুই এত আরাম করে ঘুমাচ্ছিলি তাই আর ডাকিনি।
বরপা জানো, আমি আজ খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি।
তন্নি, আমার আর কেন জানি এখানে ভালো লাগছে না, চল আমরা ঢাকায় ফিরে যাই।
কেন বরপা, বাবা তো চলেই আসবে, বাবা এলে আর কষ্ট হবে না, একদম বাড়ির উঠোন থেকে গাড়িতে উঠবে আর ঢাকার বাড়ির গেটেই নামবে।
আরে জার্নিটা তো বড় কথা নয় রে মা, বড় কথা হচ্ছে এই যে তোমার ইউনিভার্সিটির ক্লাস মিস হয়ে যাচ্ছে না।
আপার মতো ভালো স্টুডেন্টদের ক্লাস পাস করতে হয় না, তাছাড়া আমার কাজ তো শেষ হয়নি।
মানে তোর আবার কি কাজ?
বারে সাঁতারটা শিখতে হবে না।
আচ্ছা তন্নি, রাতে কি ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিস বলছিলি?
স্বপ্নটা ঠিক মনে নেই, কিন্তু মনে হচ্ছিল কেউ আমাকে কোথাও নিয়ে যাচ্ছিল, ভয়ঙ্কর কোনো ঘটনা হয়তো ঘটেছিল সেই সময়, তবে এখন কিছু মনে নেই। থাক থাক, জোর করে ওসব মনে করতে হবে না, আজ বাড়ির বাইরে যেও না। কেন মা, আবার কেউ খুন হয়েছে?
তুই কি করে জানলি? এরই মধ্যে আমি তা বলেও ফেলেছে।
কই না তো, আমি তো আন্দাজে ঢিল ছুড়লাম।
তার মানে সত্যি আবার এরকম ঘটনা ঘটেছে মা? হ্যাঁ, আজ ওই বটগাছের পেছনের গ্রামের একজনের লাশ পাওয়া গেছে।
কিন্তু খবরদার, তুমি ওদিকে যাবে না কিন্তু। ওদিকে গেলে কি এমন ক্ষতি হবে বলো মা?
তন্নি প্লিজ মার কথা শোন।
আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি থেকে বের হব না, হলো তো। তাছাড়া আমার শরীরটা খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে আমি আবার ঘুমিয়ে পড়ব।
তুই এক কাজ কর মা, সকাল সকাল গোসলটা সেরে নে, দুপুর তো প্রায় হয়ে এলো, কদিন আগে মাত্র জ্বর থেকে উঠেছিস, শরীর ঠিক কর, রেস্ট নে মা।
আচ্ছা মা, আজকের খুন সম্পর্কে কিছু জেনেছ?
ওসব বাদ দে তো, যা কল ঘরে যা, আজ আর পুকুরে যাওয়ার দরকার নেই।
মা, তোমার বিবিসি কে ডাকো তো। আরে হামি ডাকে, ওর কাছ থেকে খুনের পুরো প্রাইম নিউজ পাওয়া যাবে।
আহা, তুই এত বাজে বকিস না।
বসির অপমৃত্যু গ্রামবাসীকে দারুণ ভাবে নাড়া দিল। কাশিমের মৃত্যু হজম হতে না হতেই আবার বুঝল এবার গ্রামের অনেক শিক্ষিত লোক পুলিশকে সন্দেহ করছে, হয়তো ওদের হাত আছে, তা না হলে এমন নিঃশব্দে দুটো খুন হয়ে গেল আর কেউ কিছু টের পেল না, এমনও তো হতে পারে। ইচ্ছে করেই বিদঘুটে করে মারছে যাতে গ্রামের সহজ সরল লোক ভাবে ভূত পেতে সব করছে। আজকাল যা যুগ পড়েছে, টাকার জন্য মানুষ অন্ধ হয়ে যায়, নানা জন নানান মত দিচ্ছে, কিন্তু পুলিশ এবারও অসহায়, কিচ্ছু করতে পারছে না, কোনো প্রমাণ নেই হাতে। আর একটা বিষয় অবশ্য নতুন হচ্ছে, তা হচ্ছে গ্রামের লোক প্রায় এখানে ওখানে ভূত দেখছে, যে যার মতো ভূতের মুখরোচক গল্প বানাচ্ছে, কিন্তু রিনার তো মতো সচক্ষে দেখেছে তা আবার ভূতের গল্প ছাপিয়ে যাবে। বজ্রের লাশ দাফন করার তিন দিন পর রাতে হঠাৎ তন্নিকে আবার ঘরে পাওয়া যাচ্ছে না। রাত প্রায় পৌনে তিনটা, তোমার রিনাকে ডেকে তুলল, আজকেও দরজা ভেতর থেকে বন্ধ, কি অদ্ভুত ঘটনা, দুজনের আত্মা নাম খাঁচা ছাড়া, কোথায় গেল এত রাতে মেয়েটা? টর্চ নিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো ওরা। এত রাতে ডর ভয় সব কোথায় যেন চলে গেছে। কোনো এক অশুভ ছায়া রিনার মনকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। বাড়ির আশপাশ ভালো করে খুঁজল। তোমা বলছে, মা ওই বটগাছটার দিকে যাবো নাকি? বটগাছ বাড়ির সামনের রাস্তা ধরে ডান দিকটা শেষ মাথায়। রিনা ওই দিকেই রওনা করল। রাতের শেষ প্রহর, তবুও খুঁটখুঁটে অন্ধকার। অন্ধকার চোখের সমস্ত আলো খেয়ে নিচ্ছে। গ্রামের সমস্ত মানুষ ঘুমে অচেতন। শুধু কিছু ঝিঝি পোকার বিড়া কানে আসছে, আর রাতের একটা নিজস্ব নিরাপত্তা আছে যা রাতকে রহস্যময় করে রাখে। কিন্তু যত রহস্যই থাকুক না কেন, আর যত অন্ধকারই হোক না কেন, তন্নিকে খুঁজে পেতেই হবে। এমন সময় পুকুর কানের দিক থেকে একটা কেমন যেন আওয়াজ এলো কানে। তোমার থেমে বলল, মা একবার পুকুর পাড়ের দিকে চলো তো। টর্চাতে পুকুরের পাড়ে পৌঁছতে চারপাশে টর্চের সরু আলো ফেলতে আঁকতে উঠলো তোমা আজি না। কি বিভৎস ভয়ানক দৃশ্য ওদের জন্য অপেক্ষা করেছিল অন্ধকারের কালো গভীরে। তন্নি একটা লোককে দুহাতে উপরে তুলে পুকুরের শেষ মাথায় কচুরি পানের মধ্যে উল্টো করে গেড়ে দিল। গায়ের সমস্ত শক্তি দিয়ে লোকটা বাঁচার চেষ্টা করছে, কিছু করতে পারছে না। ততক্ষণে মাথা পুকুরের পানিতে তলিয়ে দিয়েছে তন্নি। শুধু পা দুটো শূন্যে অস্থির হয়ে ঝাঁকাচ্ছে। একসময় পা দুটো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর রিনা এই দৃশ্য দেখে জ্ঞান হারাল। তোমার দিশে হারালে মায়ের চোখে মুখে পুকুরের পানি ছিটুচ্ছে। তন্নি ওখানেই দাঁড়িয়ে, কি করবে এখন তোমা? আগে মাকে ঘরে নিয়ে যেতে হবে। কোনো মতে ধরে রিনাকে ঘরে এনে শুয়ে দিল তোমা। তারপর বাইরে হতে যাবে। এমন সময় তন্নি জানালা দিয়ে ঘরে ঢুকে কিছুক্ষণ অস্থির হয়ে বিছানে পড়ে গেল। প্রচন্ড ঘেমে মেয়েটা ভিজে গেছে। তাছাড়া পুকুরে নেমে যা করলো, সারা গায়ে কাদা পানি লেপটে আছে। তোমাকেই সব পরিষ্কার করতে হবে এখন। ততক্ষণে রিনারও জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরতেই তার একটি ফোন দিয়েছে। আজ অবশ্য ফোনটা ধরলো তারে। যেভাবেই হোক এক্ষুনি তারেককে রওনা দিতে বলছে রিনা। রিনা অঝরে কাঁদছে।
এখানে এত কিছু ঘটে যাচ্ছে আর তুমি সব চুপচাপ দেখছো? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব হারিয়ে গেছে?
আমি তো বারবারই বলছি তুমি কবে আসবে, তোমারই তো ছুটি নিয়ে সমস্যা বললে।
আমার মেয়ের চেয়ে নিশ্চয়ই ছুটির সমস্যাটা বেশি না? এখন ঘটলো তো অঘটন।
আচ্ছা শোনো, তুমি এত উত্তেজিত হও না, হ্যাঁ? সে অসুস্থ হয়ে পড়বে।
যে কথা শোনালে তারপরও আমি সুস্থ আছি ভেবেছো?
প্লিজ তোমার বাবা আজকে কথা বলো, দেয়ালেরও কান আছে।
আমি কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি ঢাকা যাব। চলো তোমার দুই মেয়েকে বলো তৈরি হতে।
তন্নিকে কিছু বুঝতে দেওয়া যাবে না, ও কিন্তু রাতের ঘটনাগুলো ভুলে যায়, শেষে হিতে বিপরীত হতে পারে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে।
ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আমি কথা বলছি ওদের সঙ্গে।
কিন্তু সমস্যা হচ্ছে তন্নি তো কিছুতেই যেতে চাইছে না।
যেতে না চাইলেও এখান থেকে ওকে নিয়ে যেতে হবে, তা না হলে কি ঘটবে ভেবে দেখেছো একবার?
তার মানে আসিমের মৃত্যুর সঙ্গে আমার তন্নি? না না, আমি আর ভাবতে পারছি না। তুমি আমার মেয়েকে বাঁচাও, যত টাকা লাগে লাগুক, ওর যেন কোনো ক্ষতি না হয়।
একটা ব্যবস্থা তো করতেই হবে, কিন্তু কি যে করব মাথা কাজ করছে না।
তোমার মাথা কাজ করছে না আর আমি ভাবছি কোনটা আগে করব, মেয়ে চিকিৎসা নাকি থানা পুলিশ সামলাবো?
যাই করি না কেন, কেউ কিছু বোঝার আগেই আমাদের চলে যেতে হবে।
এয়ারটেল প্রেজেন্ট কুয়াশা চলছে, সাথে আছে শর্মিন। আর আজকে রয়েছে এক অদ্ভুত কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে। আমরা দেখছি সুন্দর একটি ছবির মতন গ্রাম, যে গ্রামটার নাম হচ্ছে মৌ, এবং সেই গ্রামে বেড়াতে গেছে, একটা দাদা বাড়ি বেড়াতে গেছে তন্নি তামা তার মা রিনাকে সঙ্গে নিয়ে। এবং যাবার পর সেই সুন্দর ছবির মতন গ্রামটিতে ঘটে গেছে দুটি বিভৎস খুন। এবং তৃতীয় খুনের সময় আমরা দেখলাম যে তন্নিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং তার মা এবং বোন তাকে উদ্ধার করেছে পুকুর পাড়ে গিয়ে, পুকুরের এক শেষ মাথায় সেই আরেকজন লোককে গেড়ে ফেলছে একবারে পুকুরের মাঝখানে। তাহলে কি আগের দুটো খুনের সঙ্গে তন্নি জড়িত ছিল? এবং তন্নি কিন্তু প্রায় রাতেই, রাত যখনই পারে তন্নি তখন বীভৎস বিকট গলায় কথা বলতে থাকে। কি আছে কি হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না, সেগুলো জানতে সেই রহস্য উদ্ঘাটন করতে চলে যাচ্ছি শেষ পর্বে, অর্থাৎ এখন শুনবো সেই পর্বে, তারপর আবারও ফিরে আসছি। কোথাও যাবে না, সঙ্গেই থাকবেন, চলছে এত প্রেজেন্স কুয়াশা। কথায় বলে মানুষ ভাবে এক আর হয় অনেক। রতনের লাশ তারেকের বাড়ি পুকুরে পাওয়ার পর বাড়িতে পুলিশের ঝামেলা হলো। ওই ঝামেলা এড়িয়ে তারেক কোনোভাবেই ঢাকা রওনা দিতে পারল না, একাধিক সমস্যা জোট বেঁধে আসতে লাগলো। এদিকে এরকম ভয়ঙ্কর মৃত্যু মানুষকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিচ্ছে না। একটা নয়, দুটা নয়, তিনটা অপমৃত্যু। রতনের মাথা পুকুরের পানিতে পুঁতে রাখা ছিল, লাশটা ওঠানোর পর নাক মুখ দিয়ে ফেনা মতো বের হচ্ছিল। লাশটা কেমন যেন বিকৃত হয়ে গেছে, পা দুটো শক্ত হয়ে বাঁকা হয়ে আছে, দুই পা একসঙ্গে করা যায়নি। অনেক কষ্টে টেনে বেঁধে তাকে লাশ দাখিল করা হল। পোস্টমর্টমে কোনো চিহ্ন এবার পাওয়া যায়নি, তবে তারেক সাহেবকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার আরেকটা কারণ, রতনের বাড়ি থেকে রাতে নাকি রতনকে কেউ একজন দৌড়ে তারেকের বাড়ির দিকে নিয়ে এসে, রতনের বাড়িও উত্তরপাড়ায়। ওই রাতে গ্রামের এক মহিলা বাইরে বের হয়ে রতনকে দৌড়তে দেখেছে, কিন্তু ঘুমের ঘরে ভয় পেয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে গিয়েছিল। সকালে যখন পুলিশ তারেকের পুকুর থেকে লাশ উঠালো, তখন মহিলা সে কথা বলল, কিন্তু কথার ভিত্তিতে কাউকে অ্যারেস্ট করা যায়নি। কিন্তু তারপরও অন্য এক নতুন গল্পে তারেকের পরিবার বাধা পড়ল, আর তা হলো যেদিন থেকে রিনা আর তার দুই মেয়েকে নিয়ে এসেছে, সেদিনের পর থেকে একের পর এক ভয়ঙ্কর লাশ পাওয়া যাচ্ছে নোংরায়। যে যায় বলি, তারেক নিজে এসব অবান্তর কথা বিশ্বাসও করছে না। তারেকের ধারণা কেউ হয়তো ফোন করে তন্নিকে ফাঁসাতে পারছে, বড় অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য। অনেক ভেবে চিনতে তারেক সিদ্ধান্তই নিল থানায় সবটা জানাবে, কিন্তু রিনা রাজি হচ্ছে না। যেহেতু কোনো প্রমাণ কারো হাতে নেই, সেহেতু আগ বাড়িয়ে বিপদ ডেকে আনার কোনো দরকার নেই। তবে ওই রাতে রতনকে যে তন্নি মেরেছে, এটা তো রিনা আর তোমা শিওর, তারা নিজের চোখে দেখেছে। এদিকে তন্নির শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর কিছু না, কেমন যেন ঝিম ধরে আছে। সে অবশ্য তা নিয়ে বাড়াবাড়িও করছে না। তারিখ শুধু রতনের মৃত্যুর দুই তিন দিন পর তন্নির সঙ্গে একটি অন্য বিষয় নিয়ে কথা বলতে চেষ্টা করল।
কিরে মা তন্নি, কি করছিস এই বিকেলে ঘরের ভেতর?
তেমন কিছু না বাবা, মাথাটা ব্যথা করছে তো তাই আর বের হলাম না।
তোমা কোথায় গেল রে?
মায়ের সঙ্গে নিশ্চয়ই রান্নাঘরে কিছু করছে। তুমি আসো না, আসো আমার পাশে বসো।
তোর মা বলছিল কদিন ধরে নাকি তোর শরীরটা ভালো যাচ্ছে না, সেই যে এসেই জ্বর বাঁধালি, তারপর থেকেই শরীরটা দুর্বল হয়ে গেছে, তাই না?
না না বাবা, আমি ঠিক আছি, তুমি অযথা টেনশন করছো।
ঢাকায় গিয়েই আগে তোকে ডাক্তার দেখাবো।
আরে দূর, সামান্য জ্বরের জন্য ডাক্তার দেখাতে হবে না, এ তো আর টাইফয়েড বা ম্যালেরিয়া না, এমনি সর্দি জ্বর ছিল।
আচ্ছা তন্নি, তুই কি রাতে ভয় পেয়ে পাস বা কোনো কিছু দেখিস টেখিস নাকি?
না তো, তবে স্বপ্নে মনে হয় কেউ আমাকে কোথাও নিয়ে যায়।
শোন মা, তুই ওসব মাথায় নিস না, আর কাউকে এসব বল দিও না। ঢাকায় গিয়ে তোকে ভালো করে ডাক্তার দেখাবো।
কাকে বলবো, স্বপ্নে তো আমরা সবাই কোথায় কোথায় চলে যাই, সে আবার এমন কি বলো বাবা?
না না তা নয়, আসলে দেখছিস না রতনের লাশ আমাদের পুকুরে পাওয়ার পর সবাই কি সব উল্টাপাল্টা গল্প বলছে।
ওসব উল্টাপাল্টা গল্পে তো আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, তাই না বাবা?
হ্যাঁ তা ঠিক, তবুও তোকে বললাম তুই বাচ্চা মেয়ে ভয় টয় করতে পারিস তাই।
বাবা আমি মোটেই বাচ্চা মেয়ে না।
ও হ্যাঁ তাই তো, তুই তো অনেক বড় হয়ে গেছিস, ওরে আমার বাচ্চাটা।
তারেক জানুক বা না জানুক, পুলিশ কিন্তু তারেকের বাড়ির উপর বিশেষ নজর রাখছে, সেই সঙ্গে জোর দেবেন। এদিকে তন্নির আবার ভীষণ জ্বর হবে এবং জ্বরটা সেরেও গেল। রতনের মৃত্যুর পাঁচ দিন পর মানুষজন থেকে শাহিন গ্রামে, তাসেম, বজলু, রতন আর শাহিন একসঙ্গে চলাফেরা করতেন।
তাদের চারজনের মধ্যে শাহিনুরের টাকা পয়সা বেশি। ময়মনসিংহ শহরে ওর রঙের বড় দোকান, লোকের ধারণা সুদের ব্যবসা করে শাহিন অত বড় লোক হয়েছে। শাহিন কেন গ্রামে এসেছে সেটা পরে শুনল, আগে ও আসার পর কি ঘটল তা জানি। তিন বন্ধুর অপমৃত্যুর খবর শুনে ভেবেছিল গ্রামে ফিরে গেল শাহিন, কিন্তু অনেকদিন আগের একটা পুরনো হাসির মেলাতে পারছিল, আর তাই নিয়তি বা দুর্ভাগ্য যাই বলল শাহিনকে গ্রামে নিয়ে এলো। শেষ পর্যন্ত খুব ভেঙে পড়েছে শাহিন, ভীষণ কান্নাকাটিও করল, থানায় কয়েকবার যোগাযোগ করল, খুনের সুষ্ঠু বিচারও দাবি করল, কিন্তু ভেতরে ভেতরে একটা দুনির্বার ভয় শাহিনকে তটস্থ করে রেখেছে। কেউ কেউ আবার ভয়টাকে উস্কে দিচ্ছে, সবটা না জেনে না বুঝি। সেদিন একজন মুরব্বী চাচাও বললেন, শাহিন বাবা তুমি এই সময় গ্রামে এলে, তোমার তিন বন্ধু তো খবর পেলে, একসঙ্গে থাকতে সবসময় একটু সাবধানে খেতে, বলা তো আর যায় না, তোমার দিকেও চোখ করতে পারে। কথাটা শুনে শাহিনের বুকের ভেতরটা ধপ করে উঠছে, নিজের ছায়া দেখে চমকে উঠছে, যদিও সে কাউকে বুঝতে পারে না। আর এদিকে রতনের মধ্যে ঠিক ছদিন পরে রাত আড়াইটা থেকে ঘুরছে দুপুর থেকে, খুব পরে মাঠের কাছে তিনি পাকা জ্বালান বাড়িতে ঢুকে এসেছে।
আই শুনছো বাইরে এত চিৎকার চেঁচামেচি কিসের? এই ওঠো না।
কি কি কোথায় কি হয়েছে? তন্নির কি হয়েছে? বাইরে এত চিৎকার কিসের? আরে লাইটটা দাও, ডাকাত পড়লো নাকি?
কি বলিস, এ কি সর্বনাশের কথা!
চলো চলো জলদি চলো, গ্রামের লোক কি তাহলে? ও মাই গড,
মা তুমি বাসায় থাকো, আমি যাচ্ছি বাবার সাথে।
মৌগ্রামের সমস্ত লোকজন লাঠি সোঁটা নিয়ে বের হয়ে পড়েছে, শাহিনের চিৎকারে কেউ কেউ ভাবছে ডাকাত করেছে। এদিকে তারেক রিনা তমা হুন্নে হয়ে তন্নিকে খুঁজে বেড়াচ্ছে, লোকজনের চিৎকারে বাড়িতে না খুঁজে আগেই বাড়ির বাইরে চলে এসেছে। বেরিয়ে শুনে কেউ কেউ বসে পুপ্পাড়া শাহিনের বাড়ি থেকে বটগাছ হয়ে সারা গ্রাম জুড়ে এক প্রেতাত্মা নাকি শাহিনকে দৌড়াচ্ছে, কেউ থামাতে পারছে না। সাহসী অনেকে প্রেতাত্মার পেছন পেছন দৌড়াচ্ছে, এর মধ্যে একজন বলছে প্রেতাত্মা নাকি দেখতে অবিকল গ্রামের গায়েনপাড়ার বিধবা হাজেরার মতো। কিন্তু হাজেরা কেন প্রেতাত্মা হবে? হাজেরা তো সেই কবে মরে গেছে। অনেকে আবার তন্নিকেও নাকি দৌড়াতে দেখেছে। গ্রামের লোকের আজীবন বাড়িয়ে কথা বলার অভ্যেস, তিনকে পাল করার ওস্তাদ এরা। অবশেষে তারে ক্রিনা তমা তন্নিকে জাপটে ধরল, কি ভয়ানক রূপ মেয়েটা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এরকম একটা দিন তারেক দেখবে কোনোদিন স্বপ্নেও কল্পনা করেনি। গ্রামের বটতলা যেন মানুষের ঢল নেমেছে, মানুষের সেই ঢলে কেবল উৎসুক উৎকণ্ঠা আর বিস্ময় ভরা অসংখ্য চোখের দৃষ্টি। আর কিছুক্ষণ পরেই ভোর হবে।
এটা তো তারেকের মাইয়া না, এটা তো হাজারের গলা, হাজারের আত্মা ওর উপরে ভর করছে। এই টাইম তুই ঠিক কুকাম করছিস কত?
আমি সব শিখে করুন, আমি সব শিখে করুন, আগে আগে আপনারা আমারে বাঁচান, আমারে বাঁচান।
না না তন্নিকে বাসায় নিয়ে যাই, আমি আর এই দৃশ্য দেখতে পাচ্ছি না। তারেক ভাই আপনি চিন্তা করেন না, থানারও খবর দিচ্ছি, আপনার মাইয়ার কোনো ক্ষতি হবো না। এইখানে তো মনে হচ্ছে অন্য কেস।
আমি থানা পুলিশের চিন্তা করছি না, আমি চিন্তা করছি আমার মেয়েকে নিয়ে।
এই মেয়ে তো পূর্ব পাড়া গ্রাম চিলনের পাঠানা, এরপর আবার শাহিনের বাড়িতে আনছে। এটা ওই হাজারা পেটাত্তার কাম, ওর উপরে ভর করছে গো।
আমি কম সত্যি কথা কমু আমার শোনেন, আমি সব সত্যি কমু। হ্যাঁ, আমি একলা দোষ করি নাই, আমার লাগে আমার লাগে ওই কাছেন বুঝলো আর রতন আসিল।
তোরাই বক করবি মধ্যে খান দিয়া, ভালো মাইয়াটা কষ্ট পাইতেছে। আহারে,
এই শরণ চক্র, আমি মেয়েটাকে বাড়ি নিয়ে যাই।
আমি সব শেষ করে দিব,
মন করে ভর করিয়াই চাইলে হাজারে অতগুলো মানুষ মারতে।
আপনারা একটু সরে দাঁড়ান তো, আমার মেয়েটাকে বাঁচাতে হবে। প্লিজ ছড়ুন, এটা ভিড় করে দেখার কোনো দৃশ্য নয়। প্লিজ প্লিজ ছড়ুন,
ঘরে তাড়াতাড়ি কোনো কবিরাজের কাছে নিয়ে চলব, নাহলে ওই মাইয়ার জীবন এই আত্মায় শেষ করে দিব। পাঁচপাড়ার কবিরাজের কাছে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো ভাই, উনি খুব কামের।
এই ধরো ধরো, তন্নি তন্নি অজ্ঞান হয়ে পড়েছে, ধরো প্লিজ।
ভোর হতে হতেই তন্নি জ্ঞান হারালো। দিশেহারা তারে ঘৃণা তমা ধরাধরি করে তন্নিকে বাড়ি নিয়ে এলো। গ্রামের এক ডাক্তারকে ডেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলো। তন্নির জ্ঞান ফিরেছে, সে সুস্থই আছে আর এখন ঘুমোচ্ছে। গ্রামের অনেক লোকজন এখন তারেকের বাড়িতে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে। তবে ওসব তারেক শুধু শুনেই যাচ্ছে, সে জানে আসলে সে কি করবে। সবার আগে থানার ঝামেলা মিটিয়ে দ্রুত মেয়ে নিয়ে ঢাকায় ফিরতে হবে, তারপর ভালোভাবে চিকিৎসা। কারো কোনো কথার মধ্যেই নেই তারে, মন পড়ে আছে নিজের ভাবনায়।
সবাই যখন বলছে এত করে, তখন চলো না ওই পাইক পাড়ায় কবিরাজের কাছে যাই।
তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না, তুমিও?
আমি অত কিছু বুঝি না, আমার মেয়ের জন্য আমি সব করতে পারি।
তাই বলে চিকিৎসা না করে কবিরাজের কাছে যাব?
আমি কি একবারও বলেছি তন্নিকে ডাক্তার দেখাবো না? কিছু কিছু বিষয় আছে অলৌকিক, ডাক্তাররা এসব কিছু করতে পারে না।
ডাক্তার পারবে না, তোমার কবিরাজ পারবে।
কিছু বিষয় তো আছে তাই না, তা না হলে কি এত কবিরাজ ফকির দেশে থাকতো বলো? মানুষ ফল পায় বলেই তো ওদের কাছে যায়।
প্লিজ দেখো, তুমি আমার মাথাটা আর গরম করো না, এমনিতেই আমি এতক্ষণ গ্রামের লোকদের বকবক শুনে ক্লান্ত।
ঠিক আছে, আমার কথা তোমাকে শুনতে হবে না, আমি তো মেয়ের কেউ না, তুমি সব মেয়ের ভালো মন্দ সব তুমি বেশি বোঝো।
আমি বুঝি না তোমরা মেয়েরা ইমোশন দিয়ে সবকিছু পেতে চাও,
আর তোমরা নিজেদের সব সিদ্ধান্তকে যে আইন বলে মনে করো।
ঠিক আছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, মেয়ে আমার একার নয়, তোমারও তোমারও সিদ্ধান্ত দেওয়ার রাইট আছে।
তুমি তো রেগে রেগে এসব বলছো।
রেগে রেগে বলছি না, আমি তোমাকে বোঝাতে পারছি না তন্নির ট্রিটমেন্ট কতটা জরুরি এসব।
আমি বুঝতে পেরেছি, কিন্তু মায়ের মন তো কিছুতেই স্থির হতে পারছে না।
আমিও আসলে অযথায় তোমার উপর রেগে যাচ্ছি, আসলে আমি এত স্ট্রেস নিতে পারছি না বোধহয়। সরি রিনা,
এত আপসেট হয়ে পড়ো না, সব ঠিক হয়ে যাবে, তুমি দেখো।
আসুন আসুন, আমি থানায় যেতাম কিছুক্ষণ পর।
এখন আপনার মেয়ে কেমন আছে?
এখন তো ভালোই আছে, রাতের বিষয়গুলো ওর মনে তেমন দাগ কাটে না।
স্ট্রেঞ্জ, আমার দীর্ঘ চাকরি জীবনে এরকম অদ্ভুত কেস আমি কখনোই হ্যান্ডেল করিনি।
আমিও ঠিক বুঝে উঠতে পারছি না।
আপনি ভেঙে পড়বেন না, আমরা আছি আপনার পাশে। ও বাই দ্য ওয়ে, শাহিন আপনার মেয়ের নামে আজকে সকালে থানায় একটা জিডি করেছে।
কিন্তু আমার মেয়ের তো কোনো দোষ নেই।
আমার মনে হয় আসল দোষী শাহিন নিজেই। আপনি ভাববেন না, আমরা আসল ক্রিমিনালকে খুঁজে বের করবই। একটা ক্লু যখন পাওয়া গেছে তখন আস্তে আস্তে নিশ্চয়ই গর্ত থেকে সাপ বেরোবেই। তাছাড়া হাজেরার কেসটাও তলিয়ে দেখা হবে।
আচ্ছা, আপনারা শাহিনকে কেন জিজ্ঞাসাবাদ করছেন না বলুন তো?
শাহিন ছেলেটা আসলে খুব শেয়ানা, রাতে গ্রামবাসীর সামনে ভয়ে যেটা বলেছে এখন সেটা বেমালুম ভুলে গেছে।
মানে
এখন দাঁড়াই পানি করছে।
দেখি, আমি একবার ওর সঙ্গে কথা বলবো।
ওর পায়ে ভীষণ ব্যথা পেয়েছে, দুই পা ফুলে নাকি একেবারে জ্বর এসে গেছে। আচ্ছা, কাল রাতে তন্নির হাতে কোনো ধারালো বটি অথবা ছুরি ছিল নাকি?
না না, এসব কি বলছেন? শাহিন বলেছে এসব?
আসলে রাতে ও ভয়ের চোটে কি দেখতে কি যে দেখেছে মাথারই ঠিক নাই। আপনার মেয়েটা এমনিতে সুস্থ আছে তো?
আমি খুবই অবাক হচ্ছি, আপনি শাহিনকে গ্রেফতার না করে আমার মেয়ে সম্পর্কে আজে বাজে প্রশ্ন করে যাচ্ছেন।
আহা, আপনি তো অযথা রেগে যাচ্ছেন। ব্যাপারটা তো তা নয়, সত্যটা জানার জন্য আমাদেরকে অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়, আর আপনারা হেল্প না করলে আমরা কাজ করবো কিভাবে বলুন?
দেখুন, আমার একটু কাজ ছিল, আমি একটু বেরোবো।
আচ্ছা ঠিক আছে, আমি উঠছি।
শাহিনের গ্রামে ফেরার কারণ হচ্ছে গত 7 বছর আগের একটা দুঃস্বপ্ন, যে দুঃস্বপ্ন থেকে বাঁচার জন্য একসময় গ্রাম ছেড়ে দিয়েছিল, আর সেই দুঃস্বপ্নই তাকে আবার বউ গ্রামে টেনে এনেছে। তা সেই বজলু আর রতনের অপমৃত্যুর কারণ সে এখন বুঝতে পারছে। যে করেই হোক, পাইকপাড়া ওই তান্ত্রিকের সঙ্গে দেখা করতেই হবে। উনি তো আশ্বাস দিয়েছেন এই দুঃস্বপ্ন থেকে ওরা মুক্তি পাবে, তবে এত বছর পর আবারও কেন এই ভয়ঙ্কর অভিশাপ ফিরে এলো? তবে কি যে অন্যায় ওরা করেছে তার শাস্তি পেতেই হবে? না, শাহিন এত সহজে হার মানবে না। প্রয়োজনে ডাবল টাকা দিয়ে তার জেলের কাছ থেকে নতুন করে ব্যবস্থা করতে হবে। এত বছর পর ওই পাপের ছবি গ্রামবাসীকে দেখতে দেওয়া যাবে না, কিছুতেই না। রতন কাশিম বুঝলো ওদের থেকে শাহিনের ঘটে বুদ্ধি কিঞ্চিত বেশি, আর তাই ওদেরকে শাহিন দ্রুত উন্নতি করেছে। সেই দুষ্ট বুদ্ধির ফাঁদে ফেলে কোনো একভাবে তারেকের মেয়েকে জেলে পাঠিয়ে দিতে পারলেই সমস্যার সমাধান অর্ধেক হয়ে যাবে। বাকি অর্ধেক সমাধান ওই তান্ত্রিককে দিয়ে করাতে হবে। সমাধানের ছক খেতে শাহিন তন্নির নামে থানায় একটা মামলা ঠুকে দিল। যদিও সেই মামলায় তন্নিকে গ্রেফতার করা গেল না, বরং মামলা করার পর গ্রাম থেকে পালিয়ে ওর কিছু বিশ্বস্ত লোক নিয়ে পাইকপাড়া যাওয়ার পথেই ওর পেটেছিল হিংস্র সেই সময়ের মুহূর্তটি। সঙ্গের কারো কোনো সমস্যা হয়নি, শুধু শাহিনকে সারা গ্রাম জুড়ে দৌড়ে বেড়াচ্ছে একটা ছায়ামূর্তি। আপনার চেষ্টা করছে নিজেকে বাঁচানোর জন্য। রাত তেমন গভীর নয়, শাহিনের চিৎকারে আজও গ্রামবাসী রাস্তায় নেমে এলেন, তবে আজ তন্নিকে কেউ দেখল না। কেননা তন্নিকে এমনভাবে পাহাড়ে রাখা হয়েছে যে কিছুক্ষণ অস্থির হয়ে তন্নি জ্ঞান হারিয়েছে। এদিকে গ্রামের লোক সব গিয়ে হাজির হলো গায়নপাড়ার হাজিরার বাড়িতে। এখন শাহিন এলো পাথারে হাজিরার বাড়ির চারদিকে অনবরত খুঁজছে। গ্রামের মানুষ আজ আর বিস্ময় নিয়ে দেখছে না, বরং এ থেকে মুক্তির পথ খুঁজছে। শাহিন খুঁজছে আর তার পেছনে পেছনে হাজিরার অচ্যুত ছায়ামূর্তি। শাহিনের এই অবস্থা দেখে ওর বিশ্বস্ত লোকেরা কেউ কেউ দ্রুত পাইকপাড়ায় চলে গেল, সঙ্গে করে ওই তান্ত্রিককে নিয়ে এলো। এদিকে শাহিনের ক্লান্ত পা দুটো আর চলছে না, কিন্তু বাঁচার তীব্র তাগিদে চর্কির মতো ঘুরছে তারেক। লোকজনকে সরিয়ে তান্ত্রিক বিশেষ কিছু একটা ক্ষমতায় ছায়ামূর্তিকে থামিয়ে দিল। শাহিন মাটিতে পড়ে অনর্গল বমি করছে, তারপর একসময় জ্ঞান হারাল। হাজিরার বাড়ির লাল ঘরটাতেই তান্ত্রিক তার আসন পেতে বসল।
আপনি
এর আগে ব্যবস্থা করে দিয়েছিলেন,
তা তো দেখতেছি বাইরে গেছে। এখন ওরে বন্দি করা অত সহজ হইব না। তাছাড়া এই ঘরের নিচে যে জিনিসে আমি আত্মারে বন্দি করছিলাম, তখন তো এটাও দেখতেছি না।
এখন কি কোটা ছাড়া কি অন্য কিছু ব্যবস্থা করা যায় না?
সেইটা সম্ভব না রে, আগে ওই আত্মা মুক্তি দিতে হইব, এরপর নতুন মন্ত্রে আবার বন্দির চিন্তা।
এখন আমি তাহলে কি করবো?
এখন তোরে একটা জীবন বান দিতেছি, তাইবান তোরে তিন দিনের বেশি বাঁচাইতে পারবো না, এই তিন দিনের ভিতরে ওই বয়াম খুঁজটা বাইর কর।
আমি কেমনে পামু? আপনি যদি একটু সাহায্য করতেন।
আমি চেষ্টা চালাইতেছি, তাই তুই একটু সাবধানে থাকিস। ওই ছোট মাইয়াদারে একবার আমার কাছে আনার ব্যবস্থা কর।
আমি সব করতেছি, আপনি শুধু আমার একটু বাঁচান। কাশেম বজ্রু আর রই রতনের মতো আমি প্রাণ হারাইতে চাই না।
কুকামের সময় এইটা মনে আসছিল না? আমার কাম করতে দে।
রিনার কথা শুনে তারেক ভীষণ ভাবে রেগে গেল। তার ঠিক কি সব আবল তাবল বললো, আর তাই শুনে তন্নিকে ওইখানে নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। কিন্তু রিনা ভয় পাচ্ছে, যদি তান্ত্রিকের কাছে না গেলে উল্টো পাল্টা কিছু করে বসে উনি, তাহলে তো ক্ষতিটা রিনারই বেশি। এদিকে তারেকের জেদ সম্পর্কেও রিনা জানে, একবার না বললে সেই নাকে হ্যাঁ বলানো ততটা কঠিন। রিনা তোমাকে বললো ওর বাবাকে বোঝাতে। গত রাতের ঘটনায় যেহেতু তন্নি ইনভলভ ছিল না, তাই তারেক কোনো কথাই শুনতে চাইছিল না। অবশেষে গ্রামের কিছু মান্যগণ্য বয়স্ক লোক বাড়িতে এসে বুঝিয়ে তারেককে রাজি করালো। সমস্যাটা যখন এই গ্রামের, তখন একেবারে তো আর এড়িয়ে যাওয়া যায় না। তাছাড়া গ্রামের সবার উপস্থিতিতে তন্নিকে তান্ত্রিকের কাছে নিয়ে যাওয়া হবে। উনি একজন ভালো তান্ত্রিক, তাকে অযথা রাগানোটার ফল আরও খারাপ হতে পারে, এটা বোঝালো গ্রামের লোক। সবার অনুনয় বিনয়ে আর বড়দের অনুরোধে শেষ পর্যন্ত রাজি হতে হলো তারেককে। কিন্তু তন্নি ভয় পাচ্ছে, কিছুতেই সে যাবে না হাজিরাদের বাড়িতে। এত ভয় কোনোদিন তন্নির ছিল না। রিনা আর তমা খুব মন খারাপ করছে, কত বকাঝকা করতে মেয়েটাকে বেশি সাহস দেখাতো বলে, আর আজ কি হয়ে গেল মেয়েটা? সবাই মিলে একরকম জোর করে তন্নিকে নিয়ে গেল তান্ত্রিকের কাছে। তবে আস্তে আস্তে তন্নির ভয়টা কাটিয়ে দিলেন তান্ত্রিক নিজেই।
আমাকে তোমরা এখানে এনেছো কেন? মা, বাবা, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও।
তোমার কোনো ভয় নাই মাইয়া, আমি শুধু তোমারে একটু দেখতে চাইছি।
না না, আপনি আমাকে বন্দি করে ফেলবেন।
আমার কোনো ক্ষমতাই নাই মা জননী, আমি তোমার মধ্যে থাকা একটা খারাপ আত্মারে তাড়াইতে চাইতেছি।
আমার মধ্যে কোনো খারাপ ছায়া নাই, আমি ঠিক আছি, আমাকে যেতে দেন।
ঠিক আছে, তুমি বাড়ি যাইবা। তয় কত মা, তুমি কি ঘর থেকে কোনো আগুন রঙা বয়াম পাইছিলা?
না, আমি কোনো বয়াম টাম পাইনি, আমাকে ছেড়ে দেন।
তুমি সত্য কইতেছ না মা, মা জননি তুমি আমার ফাঁকি দিবার পারবা না, আমি জানি। কও মা, পাইছিলা?
আমি খুন করব, ওই শাইনকে খুন করব, ওই শাইনকে খুন করব। মাননি
আমি কিছু হইতে দিব না,
সব পাইকারি আমি শেষ করব।
তান্ত্রিকের মন্ত্র বলে হাজিরার আত্মা আবার তন্নির উপর ভর করলো। বিকট বিভৎস চিৎকারে মেয়েটা অন্যরকম গলায় কথা বলছিল। তারে ঘৃণা, তমা, শাহিন, সমস্ত গ্রামবাসী সবাই হাজিরার বাড়িতে। হঠাৎ তোমার মনে পড়লো, যেদিন প্রথম তন্নি এই পোড়া বাড়িতে একা একা এসেছিল, সেদিনই ওকে একটা কমলা রঙের বয়াম দিয়েছিল। বয়ামটা তন্নি পুকুরে নিয়ে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে তারপর কাগজে মুড়ে তোমার হাতে দিয়েছিল। সে কথা তোমা মাকে বলতে ভুলেই গেল, কারণ সে যত্ন করে একটা ব্যাগের সাইড পকেটে সাবধানে তুলে রেখে দিয়েছে ঢাকায় নিয়ে যাবে বলে। ছোটখাটো অনেক সুন্দর আর ইন্টারেস্টিং গিফট তন্নি তোমাকে সবসময় দেয়, এটাও তেমন একটা গিফট ভেবেছে তোমা। কিন্তু এর মধ্যে যে এত বড় রহস্য লুকিয়ে আছে, তা তো কেউ জানত না। এখন তোমার মনে পড়ছে বয়ামটার কথা, খুব কষ্ট করে নাকি তন্নি খুলেছিল, তা তো খুব কাশিও হয়েছিল খোলার পর, এত ধোঁয়া মতো গ্যাস নাকি বের হয়েছিল ভেতর থেকে। যেহেতু পুরনো জিনিস, তারপর অনেকদিন বালির নিচে ছিল, তাই একটু কাশি হয়েছে এমনটাই ভেবেছিল দুই বছরই। এবং আরেকটা আশ্চর্য বিষয় তোমাকে ভাবাচ্ছে, তাহলে যেদিন বয়ামটা ঘরে নিয়ে গিয়েছিল সেদিন রাতেই তন্নির জ্বর 105 পর্যন্ত পৌঁছেছিল, আর অন্য কারো ভয়ঙ্কর কণ্ঠে সেদিনই তন্নি আবল তবল দিচ্ছিল। যখন সে রাতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল রিনা আর তোমা, তখনই হয়তো তন্নি বের হয়ে কাশেমকে মেরে গাছের উপর উঠিয়ে রেখে এসেছিল, যেটা ওরা কেউ ধরতে পারেনি। আজ সব পরিষ্কার হয়ে যাচ্ছে তোমার কাছে। তারপর দ্রুত তোমার বাড়িতে গিয়ে কমলা রঙের সেই অভিশপ্ত বয়ামটা এনে তান্ত্রিকে দিল। তারপর তান্ত্রিক হাজারের অতৃপ্ত আত্মা নূতনের আগুন রাঙা বয়ামে বন্দি করে ফেলল, আর পুরনো বয়ামটা পুড়িয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তে তন্নি জ্ঞান হারাল, আর তারপর দিনই সুস্থ দুই মেয়েকে নিয়ে তারে কাজে না থাকায় রওনা হল। স্কুলের চিন্তাটা আপাতত বাদই রইল। এদিকে শাহিন সমস্ত পাপ স্বীকার করে ক্ষমা চাইলেন। বিধবা হাজেরার শেষ সম্বল বলে যে জমিটা ছিল সেটা বিক্রির দালাল হয়েছিল 7 বছর আগে বজলু, রতন, কাশিম আর শাহিন। কিন্তু এতগুলো টাকা লোভ সামলাতে না পেরে টাকাটা চারজনে হজম করার মতলব করে ফেলে। আর গোপনে বিধবা হাজেরার রান্না করা খাবারে রাতের অন্ধকারে ধান খেতে বিষ মিশিয়ে দিয়ে আসে, আর সেই খাবার খেয়ে কখন একলা করে হাজেরের মৃত্যু হয়েছিল তা কেউ বুঝতেও পারেনি। গ্রামের সবাই মৃত্যুটাকে স্বাভাবিকভাবেই নিয়েছিল, কেননা হাজেরা তিন কুলে কেউই ছিল না, স্বামীটাও মারা গেল অকালে। হয়তো এসব সহ্য করতে না পেরে হাজেরা এত তাড়াতাড়ি মরে গেছে, এটাই গ্রামবাসীর কাছে সত্যি হয়ে গেল। কিন্তু হাজেরার মৃত্যুর পর বজলু, কাশেম, রতন আর শাহিন একই দুঃস্বপ্ন একসঙ্গে দেখতে থাকে। টাকাটা নেওয়ার পর ওরা কিছুতেই হজম করতে পারছিল না, প্রতি রাতেই তারা ভয়ঙ্কর স্বপ্ন দেখত। আর স্বপ্নে আসা হাজেরা সেই প্রেতাতা থেকে বাঁচার জন্য পাইক পাড়া সেই তান্ত্রিকের সাহায্য নেয় ওরা বুকুরে। টাকাটা কতদিনে চারজনই ব্যবসায় লাগিয়ে দিয়েছে, তাই ফেরত দেওয়ার কথা ভাবতেই পারছিল না। আর তাছাড়া কাকেই বা ফেরত দেবে, হাজেরা তো মারাই গেছে। তান্ত্রিক হাজেরা সেই অতৃপ্ত আত্মাকে বন্দি করে রাতের অন্ধকারে হাজেরার ঘরের নিচেই পুঁতে রাখে। তারপর 7 বছর কেটে গেল। গ্রামের মানুষ ওই পোড়া বাড়িতে তেমন যেত না, কিন্তু সত্যিটা সবার সামনে আসবে বলে হয়তো তন্নি সেদিন খুঁজে পেয়েছিল অভিশপ্ত অতৃপ্ত হাজেরার বন্দি আত্মা। কোনো সাক্ষী প্রমাণ না পাওয়ায় আর শাহিনের সব স্বীকার করে নেওয়ায় শাহিন কোনো আইনি শাস্তি পেল না ঠিকই, কিন্তু ভয়ঙ্কর লোভের শাস্তি শাহিন আজও পাচ্ছে। যতই একটা বন্দি করে রাখা হোক না কেন, প্রতি অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে রাতের শেষ প্রহরে শাহিন চিৎকার করে হাজেরার বাড়ির চারিদিকে ঘুরতে থাকে, আর কোনো এক অতৃপ্ত ছায়ামূর্তির হাত থেকে বাঁচার আকুতি করতে থাকে গ্রামবাসীর কাছে। শাহিন যেখানে যত দূরেই থাকুক না কেন, কিভাবে যেন অমাবস্যার আগে গ্রামে চলে আসে আশ্চর্য। প্রথম থেকে গ্রামবাসী বের হত, কিন্তু এখন আর এই ঘটনা কাউকে স্পর্শ করে না। মৌগ্রাম আবারও নিজের ছন্দে চলছে, শুধু অমাবস্যার ঘোর অন্ধকারে ভয়ঙ্কর লোভের শাস্তি পাচ্ছে শাহিন। যতদিন বাঁচবে ততদিন এই শাস্তি ওকে পেতেই হবে। আজকের রাতটাও তেমন মৌগ্রামের এক অন্ধকার অমাবস্যার ঘোর নিয়তির খেলা, যে খেলার রহস্য অমীমাংসিত। বন্ধুরা চলছে একটা প্রেজেন্ট কুয়াশা, আর কি প্রেজেন্ট কুয়াশা শেষ হয়ে গেল। আজকে কুয়াশার মূল কাহিনী এক অদ্ভুত কাহিনী আজকে কুয়াশা, ও আজকের এই কাহিনীর নাম হচ্ছে
আত্মার খেলা লিখেছেন মাকসুদা রহমান মেঘনা, আর নাটকের দৃশ্যগুলো বা নাট্যাংশ পরিচালনা করেছেন শেখ আবিদ শাড়ি এবং সাউন্ডে ছিলেন আপনার মাহমুদ এমিন। আর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের নামগুলো বলছে, তোমার চরিত্রে অভিনয় করেছে কুমকুম, তন্নি হয়েছেন শাড়ি, রীনা অর্থাৎ তন্নি তোমার মার চরিত্রে অভিনয় করেছেন কায়নাথ, তারেক তারেকের চরিত্রে ছিলেন মঞ্জু, শাহিন খালিদ, পুলিশ অরণ্য শান্ত, তান্ত্রিক প্রত্যয় এবং গ্রামবাসী ছিলেন লোবান। এই ছিল আজকে কুয়াশার কলাকুশলীদের নাম, এবং আবারও নামটা বলছি, গল্পের নাম আত্মার খেলা, লিখেছেন মাকসুদা রহমান মেঘনা। অনেকে আমার সঙ্গে আছেন, এস এম এস পাঠিয়েছেন, এস এম এস করবার আগে জানিয়ে দিচ্ছি এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে, মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সঙ্গে থাকছে 3GB ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই এই অফারটি পাবে কিনা সেটা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*2#, আরো জানতে ভিজিট করবেন facebook.com/etherbuzz। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আজকে তন্নি নামে একটা চরিত্র ছিল, তন্নি লিখেছে সন্দীপ থেকে, লিখেছে সে প্রচন্ড ভয় পেয়েছে, খুবই স্বাভাবিক। লিখেছে, আপু ভয়, আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, আমি কি করব বুঝতে পারছি না, মে আল্লাহ হেল্প মি। আর স্মাইল লিখেছেন চিটাগং থেকে, চিটাগং গোল পাহাড় থেকে, আপু আমি একটা স্টোরি তৈরি করেছি কুয়াশার জন্য, স্টোরিটা খুব ভয়, অ্যান্ড কি করে পাঠাবো বলবেন। হ্যাঁ, বলে দিচ্ছি, কুয়াশার যারা স্টোরি পাঠাতে চান, আমরা বেশ কয়েকবারই কিন্তু আমাদের লিসনার যারা তারা খুবই চমৎকার স্টোরি পাঠিয়েছেন, মূল গল্প পাঠিয়েছেন, ছোট গল্প তো পাঠাই, সেগুলো আমরা কিন্তু অন এয়ার হয়ে ব্রডকাস্ট করেছি। তো ঠিক আছে, সেই আপনি যদি পাঠাতে চান বা অন্য যে যেই মুহূর্তে শুনছেন আমাকে ইন্টারেস্টেড কুয়াশায় স্ক্রিপ্ট পাঠাবার জন্য, দুভাবে আপনারা পাঠাতে পারেন, একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনি মেইল করতে পারেন, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আরেকটা হচ্ছে আমাদের এবিসি মেইলিং অ্যাড্রেস অর্থাৎ ঠিকানায় পোস্ট করে দিতে পারেন বা এসে পৌঁছে দিয়ে যেতে পারেন। যেটা করতে হবে হচ্ছে 16 ফন্টে আপনাকে কম্পোজ করতে হবে, বাংলায় টাইপ করতে হবে 16 ফন্টে, এবং মিনিমাম 40-45 পেজ, মানে 50 পেজেস মিনিমাম। আর কাহিনী শুনে নিশ্চয় বুঝতে পারছেন যে কিভাবে পাঠাতে বা কিভাবে, যেরকম দৃশ্য আলাদা, বর্ণনার জায়গাটা আলাদা করে লিখে দিতে হবে, এবং দৃশ্য নাম নাম্বার দিতে হবে, যেমন দৃশ্য 1, দৃশ্য 2 এভাবে। তো ঠিক আছে, আমি এখন আবার ঠিকানা দুটো জানাচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেসটি আগে লিখে নিন, ইমেল অ্যাড্রেস হচ্ছে kuasha@gmail.com, আমি আবারও বলছি kuasha@gmail.com। আর এবিসির অ্যাড্রেস হচ্ছে এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, 2nd ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। শ্যাম লিখেছে চিটাগং থেকে, আপু আপনি কেমন আছেন, আজকের এপিসোডটা খুব ভয়ের, এই গল্পটা কি কে লিখেছে, এই গল্পটা লিখেছে মাকসুদা রহমান মেঘনা, তিনি আরো খুব চমৎকার কিছু গল্প আমাদেরকে উপহার দিয়েছেন আগে কুয়াশায়, আশা করি আপনি মিস করেননি সেগুলো, যদি মিস করে থাকেন তাহলে প্লিজ শুনে নেবেন আমাদের আর্কাইভ থেকে। আর মেঘ বালিকা লিখেছে মিরপুর থেকে, হাই শামিন, আপনি যান, তুমি কেমন আছো, আজ কুয়াশাটা অসম, আচ্ছা আপনি কাল এক জায়গায় bd.fm একটা আজ দেখলাম চশমা পরা অ্যান্ড অনেক স্মার্ট, সেটা কি তুই নাকি, তো না দেখে কি করে বলবো, আমি বলতে পারছি না, আমি চশমা পরি বাট সব সময় না, মাঝে মাঝে চশমা পরি, মানে সারাক্ষণ চশমা পরে থাকি না, মানে চশমা আমার রেগুলার পার্ট না, আমার আমার সঙ্গে সারাক্ষণ থাকে না, আমার নিত্য সঙ্গীরা, মাঝে মাঝে আমার সঙ্গী হয় সে। আর আমাকে দেখতে চাইলে তুমি আরজে শামিন নামে একটাই ফ্যান পেজ আছে, অনেকগুলো ফেক ফ্যান পেজ আইডি অ্যাকাউন্ট অনেকে খুলেছে, সেগুলো একটাও না, যেখানে দেখবে 3,20,000-এর উপরে, সেটাই হচ্ছে আরজে শারমিনের ফ্যান পেজ, আমি বলে দিচ্ছি RJSHARMEEN শারমিন। ওকে, শাহিদ লিখেছে লালবাগ থেকে, চকবাজার থেকে, সরি, নিঝুম রাত, শীতল বাতাস, একান্ত ঘরে, সাথে কুয়াশা, আজ বোধহয় ঘুমটাই গেল কুয়াশার ভয়, আজ গুড নাইটও দেব না কাউকে। রাফাত লিখেছে, কেমন আছো আপু, আমি খুব ভালো আছি রাফাত, শামিন আপু আমি খোকন গাজীপুর থেকে, আমি প্রথম SMS করলাম, প্লিজ SMSটা পড়বেন, না হলে আর কখনো SMS করবো না, ভীষণ ভয় লাগছে আজকে, তোমাকে SMS করতে হবে, কারণ আমি SMSটা পড়ে দিয়েছি। ইব্রাহিম লিখেছে চিটাগং থেকে, এত ভয় লাগে, এত ভয় আগে কখনো পাইনি, ভয়ে কাঁচা মুড়ি দিয়ে শুয়ে আছি, বাট আই মিস ইউ শামিন আপু, আমাকে মিস করবার কি ছিল বা কি আছে আমি জানি না, আমি তো আছি তোমার সঙ্গে, এখনো পর্যন্ত আছি, স্টোরিটা পুরাই অস্থির। থ্যাঙ্কস, আপনি যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। অমূল্য যে ডেঞ্জারাস হবে, অমূল্য রতন যে ডেঞ্জারাস হবে জানতাম না। রিয়ার লিখেছেন মতিঝিল অ্যাপ থেকে। ওকে, কিবরিয়া কাউখালী থেকে, রাঙামাটি থেকে লিখেছে, হোয়াট আ স্টোরি, আই লাইক ইট ভেরি মাচ, যত হয় তত মজা, একদম ঠিক। হাই আপি, তুমি খুব সুন্দর করে গল্প বলো, তোমার ভয়েস অসম অ্যান্ড আই রিয়েলি লাইক ইউ, নাদিয়া সুলতানা অনি। আচ্ছা, এলাই লিখেছে, অনেকদিন পর মঞ্জু আর কুমকুমকে শুনতে পেয়েছি, অনেকদিন ওদেরকে খুব মিস করেছে, খুব বেশি দিন ওদের তো রেগুলারই থাকে, মিস করবার কথা না, আগের এপিসোডে মঞ্জু ছিলেন। শ্যামিন আপু, তুমি হয়তো শোনোনি তাহলে রেগুলার। আমরা পাঁচ বন্ধু মিলে শুনছি ডালিম সাইদ, আরিফ বাবু ও বশির মেঘনা থেকে। ওকে, আমিনুল জিঞ্জিরা থেকে, জিঞ্জিরা কেরানীগঞ্জ থেকে লিখেছেন, আজকে কুয়াশাটা সেকেন্ড স্টোরিটা প্রচার সেগুলো খুবই সুন্দর অ্যান্ড ভয়ঙ্কর। থ্যাংকস এবিসি রেডিও। লিখন নারিন্দা থেকে লিখেছে, আমিন আপু কেমন আছো, তোমার প্রিয় খাবার কি, আই লাভ এবিসি, কুয়াশা অ্যান্ড ইউ। প্রিয় খাবার যেটা খেতে ভালো লাগে সেটা খুব পার্টিকুলার কিছু ভাবে বলতে পারছি না প্রিয় খাবার কি, তবে আমি ফুচকা খেতে খুব ভালোবাসি এই মুহূর্তে মনে পড়ছে, আর মিষ্টি খাবার আমার খুব পছন্দ, যে কোনো সুইট থিং। রিয়েলি ভয়ে জমে গেছি, থ্যাংকস লিখেছে এস মোস্তাক চিটগাং থেকে। রেজাউল ফাহাদ লিখেছে ব্রাহ্মণবাড়িয়ে থেকে, আপু কালকে আমার এক্সাম আর এক্সামের রেজাল্ট দেবে, প্লিজ আমার জন্য দোয়া করে। নিশ্চয়ই দোয়া করে, অল দ্য বেস্ট, ভালো হবে তোমার রেজাল্ট। রেজাউল ফাহাদ, ও রেজাউল ফাহাদকে পড়লাম, আবার পড়তে গেছিলাম। নয়ন আহমেদ লিখেছে, শামিল আপু তুমি কেমন আছো, জানি ভালো আছে, আমি আর নেহা শুনছি, ভালো লাগছে। এটা কে লিখেছে, রিন্টু, মোহাম্মদ রিন্টু লিখেছে চিটাগাং থেকে, আপু আমি কুয়াশা নিয়মিত শুনি, এটা আমার প্রথম এসএমএস, পড়বেন খুশি হব, না পড়লে কি হবে আপনি জানেন না, আমি জানি না পড়লে কি হবে, সবাই মিস হয়েও যেতে পারে। শামিন আপু আমি আর মা চিটাগাং থেকে, শামিন আপু কেমন আছো, আপু আমি অনেকবার এসএমএস করেছি বাট কখনো পড়া হয়নি, এই যে আজকে পড়ে দিলাম, আমি আগে পাইনি, নিশ্চয়ই তুমি অন্য কোনো ভুল ঠিকানা পাঠিয়েছ। আর এটাকে লিখেছেন জানি না, রাজীব চৌধুরী লিখেছেন কক্সবাজার থেকে, লিখেছে মাছের রাজা ইলিশ, মারের রাজা পুলিশ, রাশির রাজা মেষ, ক্রিকেটের রাজা বাংলাদেশ, ধ্বংসের রাজা নেশা, আর ভয়ের রাজা কুয়াশা। খুবই চমৎকার, অনেক ধন্যবাদ। কিন্তু ভয়ের ধ্বংসের রাজা, হ্যাঁ এটা ঠিক, নেশা, নেশা থেকে বিরত থাকতে হবে সবাইকে। থ্যাংক ইউ সো মাচ রাজীব চৌধুরী। বিদ্যা লিখেছে, আপু খুব ভালো লেগেছে, হাই আপু, ফার্স্ট স্টোরিটা খুব ইন্টারেস্টিং, তোমার ঈদ কেমন কেটেছে, আমি রাত্রিধর, আমার ঈদ চমৎকারই কেটেছে কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, কিন্তু তারপরেও তোমরা যারা নিয়মিত থাকো এদের সঙ্গে নিশ্চয়ই আমাকে শুনতে পেয়েছো রেগুলারই অফিসে, ঈদটা ধরতে গেলে অফিসেই কেটেছে। হ্যালো আপু, আমি অভি হাটহাজারি থেকে, আপু আই লাইক ইউ অ্যান্ড ইউর প্রোগ্রাম কুয়াশা, আমি কিন্তু আপনার কুয়াশা প্রতি পর্ব শুনি, অনেক ধন্যবাদ সে কারণে আপনাকে। আপু আমি আমার এসএমএস, আমার তুমি আমার এসএমএস কখনোই পড়ো না, কুয়াশা আমার ফেভারিট শো আর তুমি আমার ফেভারিট আজে, থ্যাংকস কুয়াশা টি। রুফাইদা বাড়িঝাড়া থেকে, অনেক ধন্যবাদ রুফাইদা তোমাকে। আর কে লিখেছে দেখি, আমার সঙ্গে এই মুহূর্তে কে আছে সেটা দেখে দেবো। ওকে, নাজমুল লিখেছে, শামিন আপু আজ ভয় লাগেনি, তাহলে তোমার অনেক সাহস নাজমুল। মাশফিয়া লিখেছে কক্সবাজার থেকে, আই এম ইউর নিউ ফ্রেন্ড, আই লাইক ইউ ভেরি মাচ, বেস্ট উইশেস ফর ইউ অ্যান্ড ইউর কুয়াশা, থ্যাংক ইউ। আপি মহাশ, আপি অসম কাহিনী শুনাইলা, হ্যাটস অফ টু ইউ অ্যান্ড কুয়াশার টিম, অনেকদিন পর এই বিষয়ে এমন ভয়ের কাহিনী শুনলাম, থ্যাংকস। চরম একটা, মাকসুদা রহমান মেঘনাকে চরম একটা কাহিনী দেবার জন্য অ্যাবসলুটলি তাকে অসংখ্য ধন্যবাদ জানানো উচিত আমাদের সবার। তানিয়া লিখেছে রামপুরা থেকে, গল্প হাতে লিখে পাঠালে কি হবে, না হাতে লিখে পাঠালে হবে না, কম্পোজ করে পাঠাতে হবে, তুমি হাতে লিখে কাউকে দিয়ে কম্পোজ করিয়ে নিতে পারো, তা না হলে সম্প্রচার করা সম্ভব না, যত ভালোই গল্প হোক না কেন, আম সরি। তাহা লিখেছে মিরপুর থেকে, আপু কেমন, তুমি কেমন আছো, তুমি তুমি তোমাকে অনেক ভালোবাসি, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ, আই এম ইউর নিউ ফ্রেন্ড, প্লিজ কুয়াশাতে ওয়্যারউলফের একটা স্টোরি করো, প্লিজ প্লিজ, একটা করেছিলাম সিফাত মাহমুদের লেখা বেশ আগে, তারপরে আর করা হয়নি, তো ঠিক আছে দেখি সামনে কি হয়। আর তাহলে কিছু মিরপুর থেকে, কেমন আছো, তোমাকে অনেক ভালোবাসি, দিস ইজ মাই ফার্স্ট মেসেজ, আই এম ইউর নিউ ফ্রেন্ড, ও আচ্ছা এইটা তো পড়লাম একটু আগে তাহারটা।